haunted by Adele.
হন্টেড বাই এয়ারটেল আজকে শুরু হবার সাথে সাথেই শুরুতেই আপনাদের কাছে একটা মানে কি বলবো যে ক্ষমাই চাইবো আর কি, যে জন্য যে আজকে আমাদের আরো এক দুজন গেস্ট আসার কথা ছিল তারা আসেননি, কারণ জানি না যে কত যতখানি লম্বা হবার কথা ছিল আজকের এপিসোডটা ততখানি লম্বা করতে পারবো কিনা, বাট আমরা তারপরেও আপনাদের সাথে আছি এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের যাতে ভালো লাগে, আপনাদের যাতে মজা লাগে সেই ব্যবস্থা করার। আর আজকের শো যেটা আছে সেখানে আমরা একইভাবে মানে প্রতিদিনের মতোই ইমেল পড়ব কিছু এবং সেই সাথে আজকের গেস্টরা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এবং সেই সাথে একটা রেকর্ডেড ফাইল সেটাও একটা সাউন্ড ফাইল আমরা প্লে করব আপনাদের জন্য। আবারও বলছি যে শুনছেন সবসময় রেডিও ফুটি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর যদি এখানে আপনি এসএমএস করতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যেটা বলছিলাম যে দুজন গেস্ট যে কারণে অনুপস্থিত, তারা এই কারণে অনুপস্থিত যে তারা যখন বেরিয়েছিলেন 10টার সময়, আমি বলছি না যেটা কোনো অস্বাভাবিক কোনো ঘটনা, বাট সেই সময় তাদের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে তারা আসতে পারেননি বলে জানিয়েছেন। অলরাইট, আমরা সেই প্রসঙ্গটা ভুলেই যাই, আমরা বরং আজকে যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে একের পর এক উপস্থাপন করতে চাই। আজকের শো যদি কেউ আনফর্চুনেটলি মিস করে ফেলেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে এবং আপনাকে ডায়াল করতে হবে এয়ারটেল নাম্বার থেকে 4040 সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে এবং যেই এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটা সবচাইতে বেশি শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলেই আপনার এম রেডিও এয়ারটেল এম রেডিওর কাছ থেকে শুনতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছা করলেই ভূত এফএমের যে কলার টিউনটা আছে, যে টিউনটা রয়েছে যেটা মাসুম এখন প্লে করছে, সেই টিউনটা আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম এই টিউন কোডটা আপনাকে মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড ইজ 92125। এবং আপনি মাত্র শুধুমাত্র একটা SMS পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আর সেই জন্য আপনি যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে 92125 এবং সেটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। খুবই সহজ একটা পদ্ধতি, সুতরাং একেবারেই চিন্তার কিছু নেই। যাই হোক, আমাদের SMS পাঠানোর নিয়মটা তো বলেছি, এবার জানিয়ে দিই আমাদের ইমেল কিভাবে পাঠাতে হবে আমাদেরকে। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা যেটা আছে সেটা লিখে ফেলুন এবং সেটা পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস অনুযায়ী, এবং সেই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm। স্পেলিংটি বলে দিচ্ছি bhootfm@radiofurti.fm। এখানে পাঠিয়ে দিতে হবে। লাস্ট যে উইকটা গেল সেই উইকে আমরা প্রচুর ঘটনা পেয়েছি, যদিও যারা আসবেন বলে আশা করেছিলাম তাদের মধ্যে অনেকেই মানে আমি মনে করেছিলাম যে অনেকেই হয়তো আসতে চাইবেন, তো ঘটনা পাঠিয়েছেন অনেকেই কিন্তু আসার দলে অনেক কম ছিলেন। তো আশা করছি যে এবারের উইকে আবার এরকম থাকবে যে হ্যাঁ বেশি মানুষ আসতে যাচ্ছেন। যাই হোক, অনেকে আসতে পারেন না নানা কারণে, অনেকে ঢাকার বাইরে থাকেন, অনেকে দূর দূরান্ত থেকে ইমেল করেন, তাদের স্টুডিওতে এসে উপস্থিত থেকে ঘটনা শেয়ার করা সম্ভব হয় না, তাদের ঘটনাগুলো আমরা তখন চেষ্টা করি যে আপনাদের কাছে পড়ে শোনাবেন। তেমন একটি ঘটনা পড়তে চাই, মঞ্জুর চৌধুরী আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন, তার সেই ঘটনাটি আমরা পড়ে শোনাচ্ছি। লিখছেন মঞ্জুর চৌধুরী, আমাদের বাসায় এক মহিলা পীর ভাড়া থাকতেন। আমরা জানতাম না যে মহিলা জিন সাধনা করতেন। আমরা প্রথমে দেখতাম মহিলার বাসায় প্রচুর মানুষ লাইন দিয়ে দেখা করতে আসত, ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়ের মতো অবস্থা। আমরা প্রথমে ভেবেছিলাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কিছু করে থাকেন হয়তো। পরে আমরা জানতে পারি মহিলা একজন পীর তিনি জিন সাধনা করে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। আমরা তিন ভাই বোন এতে দারুণ রোমাঞ্চিত হই। আমাদের বাসার নিচের তলায় জিন এসে মানুষের সমস্যা সমাধান করে দিয়ে যাচ্ছে, দারুণ। মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাকে তার জিনেরাই বলেছিল। জিন সমাজে আমাদের বাসার চর্চা হয় ভেবেই আমাদের শিশু রক্ত নেচে উঠত। মহিলা মহিলার মতো জিন সাধনা করে যেতে লাগলেন। আমরা মাস শেষে সময় মতো ভাড়া পেতে লাগলাম। বাবা তাকে নাম দিয়েছিলেন পিরানি, মহিলা পীর বলেই পিরানি নাম, এবং পরে দেখা গেল সে পিরানি নামেই পরিচিত হল। আমরাও তাকে ডাকতাম পিরানি খেলা। সবই ভালো মতো চলছিল, শুধু এক সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির সংখ্যা বড় বেশি। পিরানির নিজের তিন ছেলে, তার স্বামী, তার দেবর এক বাড়িতে থাকার কথা আমরা দেখলাম। এছাড়াও ওদের সাথে যুক্ত হল তাদের ভাগ্নে ভাগ্নি পরিবার। তার বোনের পক্ষ থেকে তিন বোনঝি এবং দুই বোনপো। এত মানুষের থাকা খাওয়া গোসল বাবদ আমাদের প্রচুর পানি খরচ হতে লাগল। আগে এক ট্যাঙ্কি পানিতে আমাদের তিন ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা পূরণ হয়ে যেত। ওরা আসার পর দৈনিক তিনবার ট্যাঙ্কি ভরার পরও পানির টান পড়ত। বাবা অনেক নোটিস পাঠানোর পরও তারা অতিথি সেবা চালিয়ে যেতে লাগলেন। শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের বিদায় হবার নোটিস দিতে। পিরানি চলে যাওয়ার পরে নতুন ভাড়াটে আসলো বাসায়। স্বামী, স্ত্রী এবং ছোট দুই মেয়ের ফুটফুটে সংসার। মহিলার স্বামী অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরেন। এই সময়টুকু মহিলা তার দুই শিশুকন্যা সহ বাসায় থাকেন। এক রাতে মহিলা দুই মেয়ে সহ টিভি দেখছিলেন। এমন সময় তার স্বামী দরজায় টোকা দিয়ে বললেন, ফাতেমার মা দরজা খোলো। তিনি অবাক হলেন, তার স্বামী তো এত তাড়াতাড়ি ফেরার কথা না। একই সাথে তিনি অনেক খুশিও হলেন। তিনি দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাক হলেন। তিনি আরেকটু এগিয়ে গিয়ে আশেপাশের চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলেন না, অথচ তিনি তো স্পষ্টই শুনেছিলেন তার স্বামীর ডাক। তিনি এইবার নিজেই তার স্বামীকে ডাকলেন, কিন্তু কোনো জবাব, কেউ কোনো জবাব দিল না। এবার তিনি ভয় পেলেন, ছুটে এসে দরজা লাগিয়ে দুমেয়েকে জড়িয়ে ধরলেন। এবং ঠিক তখনই আবারও দরজায় টোকা এবং একই কণ্ঠস্বর, ফাতেমার মা দরজা খোলো। এখন তিনি আগের মতো দরজা খুললেন না, কিন্তু এবার জানালাতেও টোকা পড়তে শুরু করলো। সে সাথে একই ডাক, একই কণ্ঠস্বর, একই সময় দরজা এবং জানালা থেকে একই স্বর আসছে। ছাদেও ধুপধাপ আওয়াজ হচ্ছে, যেন একদল লোক একসাথে ছাদে ঝাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ফাতেমার মা জোরে জোরে সুরাহ পড়তে শুরু করলেন। মেয়েরা ভয়ে কাঁদতে লাগলো। দরজায় তখনও ধুপধাপ আওয়াজ এবং একসাথে একই ডাক, ফাতেমার মা দরজা খোলো, ফাতেমার মা দরজা খোলো। মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না। একসময় লক্ষ্য করলেন যে এখন আর দরজায় বা ছাদে আওয়াজ হচ্ছে না, তবে দরজায় সমানে ধাক্কা পড়ছে। তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে ধীরে ধীরে দরজা খুললেন। এখন দরজার বাইরে তার স্বামী। স্বামী বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, দরজা খুলতে এতক্ষণ লাগে, কি করছিলে তোমরা? মহিলা স্বামীকে জড়িয়ে কেঁদে ধরে কেঁদে ফেললেন। মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, অবাক হলেন। মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনা খুলে বললেন। স্বামী খুব গভীর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন। মা পিরানিকে খবর দিলেন। মা জানেন এটা কেন হয়েছে, কারণ পিরানি যখন প্রথম প্রথম আমাদের বাসায় এসেছিল তখন এলাকার কিছু মাস্তান এসেছিল তাদের কাছে জানা চাইতে। তিনি মাস্তানদের সাথে কোনো রকমের তর্কে যাননি, খারাপ ব্যবহারও করেনি। পরের দিন আমরা দেখলাম সকালে সব কয়টা সন্ধ্যা এসে তার পা ধরে মাছ যাচ্ছে। তারা নাকি সারা রাত ঘুমোতে পারেনি, তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে। থালা বাসন ঘরের আসবাবপত্র সব নিজে নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে। পিরানিরা যেতে চায়নি, আমরাই নোটিশ দিয়ে তাদের তাড়িয়েছি। পিরানি এসে মার কাছে ক্ষমা চান। তিনি বলেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে, এটা ওরা নিজে থেকেই করেছে। তবে ওরা কারো ক্ষতি করত না, শুধু ভয় দেখানোতেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখত। পিরানি জড়িত আরও কিছু ঘটনা আছে আমার কাছে এবং সেটা তিনি পরে শোনাতে চেয়েছেন। যাই হোক, এই ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগলো। সো কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে SMS করুন। SMS করার নিয়ম তো জানেন, মোবাইলের মেসেজ আসলে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে রকি রবিন এসএমএস করেছেন, এছাড়া আমাকে এসএমএস করেছেন সঞ্চয়, একা অন্ধকার ঘরে তিনি ভূত এফএম শুনছেন। এছাড়াও আমাকে রাতিন এসএমএস করেছেন এবং আমাকে তিনি বলেছেন যে হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো করে সৌরভ লিখেছে, এবং তার ওয়াইফ শ্রাবন্তী তারা আমাদের সঙ্গে রয়েছেন। রানা তিনি ফার্মগেট থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ইস্ট অ্যান্ড ওয়েস্ট ভূত এফএম ইজ দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইতি কল্যাণপুর থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন সালাম আলাইকুম, ভালো থাকো ভাইয়া, একা লাইট অফ করে ভূত এফএম শুনছি, বাহ চমৎকার পরিবেশ। ইফাত আমাকে উত্তরা থেকে এসএমএস করেছেন এবং বলেন কে আছো, এবং তিনি বলছেন যে আজকে অনেক ভয় হবে এবং সাথে সাথে অনেক যা হবিস, তিনি আশা করেন সমস্ত গেস্টরা থাকলে আমি হয়তো সেটা বলতে পারতাম যে অনেকক্ষণ ধরেই সেটা হবে, আমি জানি না কতক্ষণ ধরে সেটা হবে। ফাহিম আমাদের লিখেছেন খিলগাঁও থেকে এবং তিনি বলেছেন যে আচ্ছা, তিনি বলেছেন রাসেল ভাই এসএমএসটা পড়ো এবং তিনি এনজয় করছেন সেটাই তিনি জানিয়েছেন। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন মনটা ভালো তো, কেমন আছো, আমি সবসময় ভালো থাকি সবসময় ভালো করে। নাহিদ হাসান আমাদের জামালপুর থেকে এসএমএস করেছেন, লিখেছেন ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ যে আপনাদের প্রথম থেকেই ভালো লাগছে। রোহিত বরিশাল থেকে এসএমএস করেছেন এবং তিনিও মানে ভালো লাগবে এরকম আশা করছেন। শম্পা নরসিংদী থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন বাবু বুলবুল, তারা দুই ভাই লাইট বন্ধ করে আমাদের সাথে আছেন। ঘোষ শাকিল জামালপুর হাই স্কুল থেকে তিনি এসএমএস করেছেন, তিনিও একা ভূত এফএম শুনছেন। অরি আমাদের সাথে এসএমএস করে জানিয়েছেন যে তিনি ভূত এফএম শোনা সবচাইতে বেশি ভালো লাগে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন অলৌকিক মাহমুদ, ভূত এফএমকে জিনে ধরেছে সেটা তিনি বলেছেন। সবুজ ঘোষ মানন সিং থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন রিদওয়ান ফ্রম আলমবাগ এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএম অনেক বেশি পছন্দ করেন। এনিওয়েজ, যারা ভূত এফএম পছন্দ করেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। আরও একবার বলি যে ইমেল অ্যাড্রেসটি জানিতে চাই, কারণ ইমেল অ্যাড্রেস জানানোটা খুবই জরুরি মনে করছি আমি, এবং আমি চাচ্ছি যে আরও বেশি বেশি আপনাদের ইমেল পাই এবং সেই সাথে আপনারা আরও বেশি স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করুন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম। আমরা চলে যাব ঘটনায় এবং আমাদের সঙ্গে আজকে গেস্ট উপস্থিত রয়েছেন, তাদের কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্টের কাছে এবং আপনার নামটা একটু বলবেন প্লিজ।
আমার নাম ফুয়াদ।
ফুয়াদ, আপনি কোথা থেকে এসছেন?
রামপুরা থেকে।
রামপুরা থেকে এসছেন। আপনার যে ঘটনাগুলো শোনাবেন সেই ঘটনাগুলো তো এইখানে ঘটেনি, মানে বাংলাদেশে ঘটেনি, দেশের বাইরে ঘটেছে। কোথায় ঘটেছিল ঘটনাগুলো? ইংল্যান্ডের জায়গাটার নাম বলুন। ইস্টহ্যাম। ওকে ফাইন, তাহলে আমরা প্রথম কোন ঘটনা শুনছি?
তখন আমি ড্রাইভিং এ ছিলাম আর কি।
আচ্ছা ওকে ফাইন, শুনি তাহলে।
আপনার আমি তখন আপনার করতাম ট্যাক্সি ক্যাব চালাতাম।
আচ্ছা,
তো দেখা গেল যে স্টাডির ফাঁকে ফাঁকে আপনার ট্যাক্সি ক্যাব রাত্রেবেলা ইয়া করি, নাইট শিফটে, মনে হলেই ভয় লাগে।
ওকে,
সত্যি বলতে গেলে যে মনে হলেই ভয় লাগে। ব্যাপারটা ছিল এরকম যে রাত্রেবেলা দুইটার সময় কাস্টমার নিয়েছি, আর এটা অনেক আগে থেকে জানি আমি যে ইংল্যান্ডটা অনেকটা ভূতের নগরী, তারপরেও কি করবো, করতে হয়। এখন কাস্টমার আছে গাড়িতে মোটামুটি অনেকক্ষণ, প্রায় দুই ঘন্টা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, এই জায়গায় গিয়েছি, ওই জায়গায় গিয়েছি। অ্যাট দ্য এন্ড অফ টাইম শেষে এসে সে এক জায়গায় নেমেছে, স্বাভাবিক, নামাটাই স্বাভাবিক। তো উনি আমাকে ওনার ইয়া দিয়েছে 60 pounds মতন, মোটামুটি বেড়ে এসছে। উনি আমাকে 100 pounds দিয়ে উনি আমাকে বললো যে কি বলে কেট দ্য চেঞ্জ।
আচ্ছা,
আমি চিন্তা করলাম যে বা 40 pounds টিপস দিয়েছে, আমি চেক করতে নিয়েছি, টাকাটা চেক করতে নিয়ে দেখি যে আশেপাশে কেউ নেই, ভাবলাম যে চলে গিয়েছে। উনি আমার ডান সাইডে ছিল, চোখটা বাম সাইডে দিলাম, বাম সাইডে দিতে দেখি যে এটা একটা গ্রাভিয়ার, খ্রিস্টান কবরস্থান যেটাকে বলে আর কি।
আচ্ছা,
জাস্ট কবরস্থানের সামনে আমার গাড়িটা রাখে, আমি ফার্স্টে খেয়াল করিনি, যখন দেখলাম তখন দেখি যে আশেপাশে কেউ নেই, ইভেন একটা ঘরও নেই।
আচ্ছা,
একটা বাসাও নেই, জাস্ট আমি কবরস্থানের সামনে। এই যে এখনো ভয় লাগতেছে অনেস্টলি স্পিকিং, যে এটা মনে যখনই হয় তখনই মনে হয় যে সামথিং রং, নিজের চোখে দেখা। এটা
এটা অবিশ্বাস্য এবং এটা ভোলার মতো না। আচ্ছা তাহলে আমরা আরেকটু বড় একটা ঘটনায় যাই, বড় সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা শুনে ফেলি আমরা।
সেটা আমার বাসায় ঘটা আর কি। আমরা স্টুডেন্ট ছিলাম তখন, আমি যখন পড়ালেখা করতাম।
আচ্ছা
তো আমার বাসায় আমরা আপনাকে একটা কথা বলে রাখি, বাংলাদেশে দেখা যায় যে প্রত্যেকটা বাসায় কাজের লোক থাকে, দেশের বাইরে কিন্তু কাজের লোক থাকে না, নিজের রান্না নিজে করতে হয়। আমরা সাতজন ছিলাম, আমাদের ডেইলি স্ক্যাজুয়াল ছিল এরকম যে আজকে আমি রান্না করব, কালকে আমার ফ্রেন্ড, এরকম ভাবে সাতজনের আমাদের রান্না ছিল। তা আমরা রাতের বেলা রান্না করতাম, এভরি নাইট আমরা রান্না করতাম। এমন ভাবে রান্না করতাম যে সকালবেলা উঠে যেন একটু মানে ব্রেকফাস্টে অল্প কিছু খেয়ে
সন্ধ্যা
হয় এরকম রাত 10টার সময়, যখন আপনার সামার টাইম।
আচ্ছা
এখন সকালে আমরা কেউ রান্না করবো না, যার জন্য রাতের বেলা আমরা সাতজনের খাবার 9 জনের খাবার হিসাব করে রান্না করি। আচ্ছা চলে আসছে, এখন দেখা যায় কি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমাদের কিচেনে একটু খাওয়ার কিছুই নেই, ইভেন টোটালি আপনার পরিষ্কার।
আচ্ছা
মনে হচ্ছে যে কেউ খেয়েছে, খেয়ে পরিষ্কার করে ধুয়ে মাঝে তারপর চলে গিয়েছে, এরকম একটা অবস্থা আর কি। একদিন গেল, দুদিন গেল, আর প্রতিদিন এরকম ভালো লাগে না। তো তারপর আমরা চিন্তা করলাম যে খুঁজে বের করবো আসল কাহিনী কি।
আচ্ছা
যে বাকি দুজনের খাওয়ার যে কোনো একজন মানুষই খায়, সে নিশ্চয়ই মানে খুবই পেটুক টাইপের অথবা সামথিং,
এবং নিজেদের মধ্যেই কেউ হয়তো নিশ্চয়ই এটা করে, না হলে তো বাইরের কোনো মানুষের তো করার কোনো কথা নাই।
তো তারপরে আপনার চিন্তা করলাম যে এবার একটু বেশি রান্না করবো। আমি পার্সোনালি আমি একটু রাগ করে বললাম কি যে আজকে রান্না করলাম 10 জনের সেম জিনিস, এরপরের দিন দেখি যে না খাওয়ার নেই, এরপরের দিন করলাম 12 জনের অ্যাজ ইট ইজ, বিরক্ত হয়ে গেলাম। তো আমার আমার বাকি যে দুই বন্ধু তারা আমরা আমরা একই সাথে দেশে ছিলাম, দেশে থেকে পরিচয়, আমরা চিন্তা করলাম যে আজকে কিচেনে বসবো, ব্যাপারটা কি দেখবো, যে কাজটা করে দেখবো সে নিশ্চয়ই খাওয়ার ফেলে দেয়, আর আমাদের সাথে ফাজলামো করে।
আচ্ছা
কিচেনে বসে আছি, আর আমি তো আগে বলেছি, আপনিও আমাদের লিসেনারকে বললেন যে 3টার সময় আমাদের এখানে মানে সকাল হয়ে যেত। তো আমার মানে সময়টা এখনো স্পষ্ট মনে আছে যে 2:45 দিকে, সারাদিন ক্লাস করেছি কাজ করেছি, একটু টায়ার্ড লাগছে মোটামুটি, আবার আর্লি মর্নিং হয়ে গেছে, এখন ঘুমও চোখে, চোখটা খালি একটু লেগেছে, এক পলক, জাস্ট এক পলক লেগেছে, আমি শুনলাম একটা শব্দ, যে টুং করে একটা শব্দ হলো, তার সব পুরো গায়েব, সামনে যা ছিল মানে কিচেনে যা ছিল সব গায়েব। বাট অ্যাক্সিডেন্ট
চোখের সামনে কি হয়েছে?
না চোখের সামনে হয়নি, চোখটা জাস্ট এক পলক লেগেছে, আমি শব্দ শুনেছি।
আচ্ছা
একটা জিনিস বলে রাখি যে ফ্রিজে যা ছিল সব কিন্তু অ্যাজ ইট ইজ, ফ্রিজের কোনো কিছু নেই, যা রান্না হয়েছিল সব নেই।
আচ্ছা
আমার দুই ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি হলো, মামা দেখো তো কি হলো, ওই কি হলো, তারা বলছে যে বুঝলাম না, আমাদের তো ঘুম ঘুম লাগে আসছে চোখে, ব্যাপারটা কি হলো, তো এখন কি আর করবো। এটা মানে যেটা আপনার এই ভূত আসনে সবাই বলে যে
অলৌকিক,
তো এইটাকে মানে ব্যাপারটাকে ইগনোর করা যায় না চোখের সামনে। ওয়েট করলাম, সকাল হলো, আমরা ওই ইয়াতে গেলাম, ইস্ট লন্ডন মসজিদ আছে একটা অনেক বড় মসজিদ, হুজুরের কাছে গেলাম, হুজুর বললো যে দেখো তোমরা আসছো টেম্পোরারি স্টুডেন্ট ভিসা, তোমরা পড়াশোনা করবে, তোমরা তার লন্ডনই না, ব্রিটিশ না, তাদের দেশে চলে যাবো, এগুলি নিয়ে ঘাটাঘাটি করো না, অনেকে ঘাটাঘাটি করতে গিয়ে অনেকের অনেক প্রবলেম হয়েছে, সো ইগনোর করো। তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ইগনোর করলাম। আর এছাড়াও আরো 2 মাস পরে মোটামুটি 10 weeks পরে আরেকটা বড় একটা ঘটনা এই বাসায় ঘটে যায়,
সেই ঘটনা আমরা পরে শুনবো, বাট এখানে ঘটনা তো এখানেই শেষ এবং আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরে আসবো। মাঝখানে কিছু SMS করে ফেলি, আমাদেরকে শাহাদাব SMS করেছেন এবং আমাদেরকে তিনি শান্তিনগর থেকে SMS করেছেন, শুভ আমাদেরকে ঢাকা থেকে SMS করেছেন, আচ্ছা আমাদেরকে SMS করেছেন ডেভিড এবং তিনি বলছেন যে ফুয়াদের মতো ঘটনা আমিও শুনেছি, বাট ওটা ঘটেছিল ইংল্যান্ডের হলে। আচ্ছা আচ্ছা আমি ঠিক বুঝিনি যে ঘটনাটা যদি আপনি লিখে পাঠাতে পারেন খুব ভালো হয়। আচ্ছা, ডিজে রনি আমাদের এসএমএস করেছেন এবং তিনি আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে সোহেল এবং মঞ্জুরুল এসএমএস করেছেন রূপসা থেকে, রূপসা আনন্দনগর থেকে। অলোক আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তিনি এনজয় করছেন। আর আমাকে এসএমএস করেছেন ফয়সাল এবং আমাকে আসিফ এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাকে অরিদ ইসলাম শামীম। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আব্দুল মাতিন এবং আমাদেরকে এসএমএস করেছেন আব্দুল মাতিন এবং তিনি বলছেন যে ভাইয়া তিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন আর তিনি বলছেন যে পিরানির ঘটনাটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওকে, সজীব আমাকে এসএমএস করেছেন, তিনি বলছেন যে আমার কাছে জিনের একটা ঘটনা আছে যা শুরু হয়েছিল অ্যাকাউন্টিং এক্সাম থেকে আর আজ শেষ হলো। আচ্ছা, আপনি পুরো ঘটনাটা লিখে পাঠাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস তো জানানি, জানাই আছে আপনার। খোকন আমাকে খোকন এসএমএস করেছেন, খোকন হিমেল মুস্তাকিম কাকন আর হাট রাজশাহী থেকে। এছাড়াও আমাকে গলাকাটা বাপ্তি এসএমএস করেছেন, অপু শুভ্র সঞ্জয় মেহেদি মিহির এছাড়াও উদয় আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এখানে ফুর্তি ফ্রিক এবং তিনি বলছেন যে গেস্ট আসে নাই, গেস্টটাই ভাই তখন গল্প বলছিল, আমি এতক্ষণ বলছিলাম না, আমি অনেক রকম গলায় কথা বলতে পারি না। যাই হোক, আমরা চলে যাবো ঘটনায়। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে এসএমএস পাঠান এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে, টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আরেকটা ঘটনায় যাব এবং এটা একটা অনেক দূরের ঘটনা যার পক্ষে কোনোভাবে আসা সম্ভব না, তিনি এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন, সেই ঘটনাটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমার কাছে আসলে দুটা পরপর ভালো ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। আচ্ছা, এই ঘটনাটা লিখছেন যিনি, তার নাম শাউন এবং তিনি বলছেন, আই এম শাউন ফ্রম সল্ট লেক কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এবং তিনি বলছেন যে আই এম বিগ ফ্যান অফ ভূত এফএম, এখানে ভূত এফএম আসে না সো নেট থেকে ডাউনলোড করে শুনি, বিশেষ করে রাতে শোয়ার সময় আমার খুব ভালো লাগে এই রকম একটা কোনো রিয়েলিটি শো এবং রেডিও এখানে সেটা হয় না। আর আমার অ্যাকচুয়াল বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি আছে, যদিও আমি কখনো বাংলাদেশ যাইনি। বল, আমার একটা স্টোরি আছে বলার মতো এবং এটা এখানে বলছি, জানি না আপনাদের ভালো লাগবে কিনা, ভালো লাগলে শোনাতে পারেন এবং কখনো বাংলাদেশে এলে নিশ্চয়ই আসার চেষ্টা করব স্টুডিওতে। আমি যে ঘটনাটি বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, তবে জানি না এটা অলৌকিক বা প্যারানর্মাল বা ভৌতিক কিছু কিনা। আমি বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার, আমি আমার ইঞ্জিনিয়ারিং পড়ি ব্যাঙ্গালোর সাউথ ইন্ডিয়া থেকে এবং আমি হোস্টেলে থাকতাম, আমি একমাত্র বাঙালি ছিলাম হোস্টেলে। আমার বেশিরভাগ ফ্রেন্ড ছিল সাউথ ইন্ডিয়ান যারা বাংলার বও বোঝে না। একবার ইচ্ছে হলো আমরা প্ল্যান চেট করব অ্যান্ড ওয়ান অফ মাই ফ্রেন্ড হিজ নেম ওয়াজ সুরাজ ডি প্রসাদ এবং তিনি বলছেন যে তিনি সমস্ত রুলস জানতেন এবং কীভাবে প্যান্টেড করা হয় এটা তিনি জানতেন। সো হি স্টার্টেড অ্যাকর্ডিং টু হিজ ইনস্ট্রাকশন এবং খানিকক্ষণ পর হি সেড যে স্পিরিট এসে গেছে, ইফ ইউ ওয়ান্ট আস্ক এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান আস্ক। আমরা এখানে আমরা একে একে জিজ্ঞেস করা শুরু করলাম, আমি প্রথমে কিছু জিজ্ঞেস করিনি এবং আই আস্কড সুরজ দ্যাট শ্যাল আই আস্ক এনি কোয়েশ্চেন ইন বেঙ্গলি, হিজ সেড ইয়েস ইউ ক্যান, অর্থাৎ তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমি কি বাংলায় কিছু জিজ্ঞেস করতে পারি কিনা। তখন সুরজ যেটা উত্তর দিয়েছিল যে হ্যাঁ তুমি জিজ্ঞেস করতে পারো এবং আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, এটা একটা একটা বোর্ড ছিল সেখান থেকে নেমটা পেলাম এবং সেই নামটা জানালো দীপ্তি। আমি আবার কোয়েশ্চেন করলাম কি করে মারা গেলে, বোর্ডে অ্যান্সার এলো অ্যাক্সিডেন্ট। আমি দেন ইচ্ছে করে ওকে আমার বোনের মোবাইল নাম্বার জিজ্ঞেস করলাম অ্যান্ড সব থেকে অবাক হয়েছিলাম এখানেই, আমার বোনের নাম্বার আমার মনে থাকতো, আমি কখনো মোবাইলে সেভ করিনি, আমার কোনো ফ্রেন্ডও আমার এই বোনের ব্যাপারে জানতো না বিকজ আমার দূরের, সে আমার দূরের রিলেটিভ ছিল, বাট আমি যে নাম্বারটা বোর্ডে পেয়েছিলাম দ্যাট ওয়াজ হার নাম্বার এবং সেদিন আমি সত্যি খুব ভয় পাই। আমি কখনো ভূত বা প্যারানর্মাল কোনো কিছু চোখের সামনে দেখিনি এবং অনেকের কাছে অনেক গল্প শুনেছি, বাট আমার লাইফে এই অভিজ্ঞতাটা আমি নিজে ফেস করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। শাউন তার ঠিকানা দিয়েছেন সল্ট লেক কলকাতা। আর তিনি হচ্ছেন একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছেন। অ্যান্ড দ্যাটস অল। বাট আমার কাছে খুব আশ্চর্য লাগলো যাদের হচ্ছে প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে অনেক বেশি আগ্রহ রয়েছে এবং যারা এই সমস্ত ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করেন, অনেক সময় কিন্তু এটা হয়ে যেতে পারে, আপনি কিন্তু সাকসেসফুল হয়ে যেতে পারেন। তখন যদি সেই ধাক্কাটা না সামলাতে পারেন তাহলে অবশ্যই এই ধরনের কোনো কিছুতে মানে উৎসাহ থাকলেও আপনার ঝাঁপিয়ে পড়ার কোনো কারণ নেই। আচ্ছা, আশা আমাকে SMS করেছেন ফ্রম রংপুর, তিনি বলছেন প্লিজ ভাই আমার SMS পড়ো, আমি SMSটা পড়ে ফেললাম। ঋতু আমাকে SMS করেছেন, তিনি বলছেন খুব ভালো লাগছে, মজা পাচ্ছি। আলমগীর মানন সিং থেকে SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন পলাশ মোহনগঞ্জ চিটাগাং থেকে, এটা তার লাস্ট SMS, কারণ তিনি আজ পর্যন্ত ভূত FM-এ 10টা SMS সেন্ড করেছেন এবং আচ্ছা এবং এখনো পর্যন্ত তার SMS পড়া হয়নি। অলরাইট, অনেকে আমি দেখেছি অনেকে একদিনে 10টা করে ফেলেন, বাট মানে আমি বলছি না যে এটা আপনাকে করতে হবে, তারপরেও যে করেন এটা আমি অবাক হই যে সবাই যদি আমাকে বলতে আমার লাস্ট SMS আর SMS করবো না তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়তাম আমি, যে কারো কারো খবরই জানতে পারতাম না। এছাড়া আমাকে দেখতে পাচ্ছি যে স্মরণ SMS করেছেন এবং তিনি বলছেন যে এখনো পর্যন্ত তারপরে জমে নাই শো, সেটা তিনি জানিয়েছেন। আমাকে নিশি SMS করেছেন, নিশি সুইটি তারা SMS করেছেন এবং তিনি বলছেন যে ভালো লাগছে ভাইয়া। আর আমাকে আশরাফুল SMS করেছেন, তিনি হচ্ছে কেমিস্ট্রিতে পড়েন, লতিফ হল থেকে SMS করেছেন। মাসুদ অ্যান্ড রুনু আমাদের SMS করেছেন, আমাদেরকে ধিহান খিলগাঁও থেকে SMS করেছেন। ইঞ্জিনিয়ার জিকু পল্লবী থেকে আমাদের SMS করেছেন, তিনি এবং তার ছোট ভাই জিশান একসাথে শুনছেন আমাদেরকে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাবো এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরবর্তী গেস্ট, তার কাছে ঘটনা শুনবো। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হ্যালো, আমি ফিক্টর কমেন্স ফ্রম গেট নর্দানে বিবেক করতেছি।
ওকে, আপনার যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো কোথায় ঘটেছে?
এটা ঘটেছে এয়ারপোর্ট রোডে।
আচ্ছা, এয়ারপোর্ট রোডে তো আমরা অনেক ফেমাস বিভিন্ন ঘটনা ঘটার জন্য, তো আপনার সাথে কি ঘটেছিল সেটা আগে শুনি।
আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 2007 অক্টোবর মাস। তো আমার একটা নাচের প্রোগ্রাম থাকে কোনো একটা জায়গায়, নামটা নাম বলি।
আপনি একটা কোরিওগ্রাফার, রাইট?
আমি একটা ডান্স কোরিওগ্রাফার, তো ডান্স পারফর্মও করি। তো সেদিন ডান্স পারফর্ম করতে করতে অনেক রাত হয়ে গেছিল, তো আমাকে গাড়িতে করে নিয়ে আসার জন্য ইয়া ছিল,
মানে কোনো একটা অনুষ্ঠান শেষে আপনাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছিল।
তো আমি আসতেছিলাম, তো আমি যেহেতু বাসার ফ্রন্ট গেট পাশে কেউ ছিল না, তো আমি আর ড্রাইভার ছিলাম। তো গাড়িতে করে আসার সময় তো আমার ঘুম আসে যায়, তো একটু যাও চলে যাওয়ার পরে তো গাড়িটা তো স্লো হয়ে যায়, তো ড্রাইভার আমাকে একটু জাগায়, জায়গায় বলতেছে যে ভাইয়া দেখেন সামনে এটা কি। তো আমি এমনি গ্লাস পরি, আমি চশমা পরি, দূরে জিনিস ঝাপসা দেখি, তো এমনি ঘুম ঘুম চোখ দিয়ে দূরে জিনিস দেখতেছি যে 10-12 বছর বয়সী একটা মেয়ে সে রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড়াচ্ছে, টিএনটি দৌড়াচ্ছে। তো আমি তো দেখে অবাক হয়ে যাই এবং ড্রাইভারকে বলি যে মেয়েটা কি মাথা খারাপ নাকি, ও রাস্তায় এরকম দৌড়াচ্ছে, এটা কি পসিবল নাকি। তো এখন আমি দুজন মিলে দেখতেছি কিন্তু কেউ কিছু বলার ভাষা পাচ্ছি না যে কি বলবো আসলে। তো দেন কিছুক্ষণ পরে দেখলাম যে মেয়েটা ডিভাইডার ক্রস করে রাস্তার ওই পাশে চলে যাচ্ছে, আবার একই গতিতে ফিরে আসতেছে।
আচ্ছা,
তখন আমি মানে ভয়ে মানে একটু ভয় পাই যে সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব ওই ডিভাইডারটা ক্রস করা, এত ফ্লুয়েন্টলি অবশ্যই সম্ভব না। দেন আমরা খুব ভয় পেয়ে যাই এবং মেয়েটার দৌড়াদৌড়ি দেখে খুব মানে ভয় পেয়ে যাই আমরা। তো দেন আমি ড্রাইভারকে বলি যে ভাইয়া আপনি যা সেবা পারেন আপনি বলেন, আর আমি যে প্রার্থনা পারি আমি বলি। এখন ওই সময়টা রাসেল ভাই আমার কোনো প্রার্থনা মনে আসতেছিল না যে আমি কি বলবো।
আপনি বলছেন যে রাস্তার এপাশ থেকে ওপাশে, দ্যাট মিন্স একটা উঁচু ডিভাইডার আছে, সে ডিভাইডারটাকে অতিক্রম করে একটা বাচ্চা মেয়ে সে এপাশ থেকে ওপাশে যাচ্ছে,
উই তো একই লেভেলে এবং সে ফ্লুয়েন্টলি ভাসতেছে মনে হচ্ছে।
আচ্ছা,
মানে মানে উড়ে উড়ে গেলে যেরকম হয় কোনো বাধা বিঘ্ন না পেরিয়ে যেমন চলে যায় এক পাশ থেকে আরেক পাশে, ওরকম ভাবে যাচ্ছে।
আচ্ছা,
এবং মেয়েটা দেখলাম স্মোকি টাইপের অ্যাশ কালারের ফগ ছিল মনে আছে, চুলগুলা ছাড়া ছিল, খুব মানে বিদঘুটে টাইপের একটা চেহারা আছে।
আচ্ছা,
তো দেন ওই প্রার্থনা প্রার্থনা করার পরে এখন ওই ড্রাইভার ভাইও সুরাটা পড়লো, পরে আমাকে ফুটো দিল, নিজের গায়েও দিল। তো সে আবার আমাকে বললো যে ভাই ভয় পেন না, আমাদের গাড়িতে সুরা লেখা আছে, তো তুমি কিছু আমাদের টাচ করতে পারবে না। তো আমরা এরকম চোখ বন্ধ করে বসেছিলাম প্রায় 5-6 মিনিট, আল্লাহর নাম স্মরণ করতেছি বা গডের নাম স্মরণ করতেছি আমরা দুজনে মিলে। তো একটু পরে চোখ খুলে দেখি নাই জিনিসটা রোডে নাই, এটা গায়েব হয়ে গেছে। দেন আমি বললাম যে ভাই আমাকে তাহলে নিয়ে চলেন, আমার পরীক্ষা আছে, আমার যেতে হবে বাসায়। তো যাইবার পরে আমাকে বাসায় পৌঁছে দিতে দিতে বললো যে আসলে আমি এতদিন শুনছি এই ঘটনাটা কথা, কিন্তু কখনো দেখি নাই, বাট আজকে দেখলাম। যে আমাকে জিজ্ঞাসা করলাম যে আসলে কি শুনছেন, আমি তো কখনো এরকম এক্সপিরিয়েন্স আমার হয় নাই, তো কি শুনছেন বলেন আমাকে। ড্রাইভারটা বললো যে আজ থেকে প্রায় মানে ওই সময়টা থেকে 2007 থেকে প্রায় 8-9 বছর আগে ওই মেয়েটা বলা হয় যে রাস্তায় গাড়ি চাপটা খেয়ে মারা গেছে। তো মা যাওয়ার পরে তার দাফন কাফন নাকি সেরকম ভাবে করা হয় না।
আচ্ছা,
তো এই জন্য নাকি তার অতৃপ্ত আত্মাটা সবসময় ওই রোডে দেখা যায়, এবং অনেক অ্যাক্সিডেন্টও হয় ওই মেয়েটাকে দেখার পরে বা মেয়েটাকে বাঁচানোর জন্য। সবাই মনে করে মেয়েটা মানুষ, হ্যাঁ
আচ্ছা,
মানে ওকে বাঁচানোর জন্য
ওকে বাঁচাতে গিয়ে নিজের অ্যাক্সিডেন্টের
সম্মুখীন হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
আচ্ছা, কাহিনী এবং আপনার এই কাহিনীটা উত্তরায় খুব কাছাকাছি বনানি থেকে এয়ারপোর্টের মাঝামাঝি কোন এক জায়গায় ঘটনাটা
ঘটেছে।
যারা এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন তারা সাবধানে চালাবেন। আর এই ঘটনাটা আসলে আমরা এরকম এয়ারপোর্ট রোড নিয়ে আমি নিজেও আমার ফ্রেন্ডের কাছেও শুনেছি, তার কাছেও এরকম ঘটনা ঘটেছে। এখানে অনেকে এসেছেন, তারা ওই রাস্তাটার সম্পর্কে অনেক কিছু বলেছেন, এবং আমি যে কয়দিন উত্তরায় গিয়েছি আমি খুব বেশি যাই না এবং খুব ঘন ঘন যাওয়া হয় না, বাট যে কয়েকদিন গিয়েছি এটা আমার সামনেই পড়েছে কিনা আমি জানি না, আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় মানে উত্তরার ওই মোটামুটি ওই জায়গাটার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে গাড়ির কাঁচ পড়ে আছে। তো এটা 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 খুব একটা আজব ব্যাপার যে এরকম কেন হবে। বাট অনেকেই বলেন, অনেকে আমি এই 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 ঘটনাটা যে উনি যেমন বললেন যে একজন পিচ্চি মেয়ে দেখেছেন, অনেকে বলেন যে কয়েকজন বৃদ্ধ মহিলাকে দেখেছেন, এরকম নানান রকমের নানান কিছু ওই রাস্তায় দেখা যায় বলে আমি শুনেছি। যাই হোক, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে আরো। মেহের আফরোজ ইশিকা তিনি লিখেছেন, আমি আর আমার আম্মু অনেক মজা করে শুনছি, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আকিব মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, মনিকা আমাদের SMS করেছেন, মনিকা SMS করে বলেছেন যে ভাইয়া আমার SMS পড়লেন না। এছাড়া আমাদের মেহের আফরোজ ইশিকা আছে, তার SMS টা একটু পড়েছেন। মিঠু শিকদার আমাদের SMS করেছেন মুন্সীগঞ্জ থেকে, এবং মারজান অ্যান্ড মিম আমাদের SMS করেছেন, তারা দুজন মিলে একসাথে ভূত FM শুনছেন এবং আমাদের SMS পড়তে বলেছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে রাজন উত্তরা থেকে আমাদের SMS করেছেন, নয়ন মিরপুর 2 থেকে SMS করেছেন এবং তিনি ভূত FM শুনছেন, সাথে শিমুলও শুনছে সেটা জানিয়েছেন। আর আমাকে রুশিল অ্যান্ড বর্ণ SMS করেছেন বিনোদপুর রাজশাহী থেকে, সাইফুল ধানমন্ডি থেকে SMS করেছেন, মাসুদ পারভেজ তিনি চিটাগাং থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM ঘটনাগুলো তার ভালো লাগছে, রিয়াজ রাজশাহী থেকে SMS করে বলছেন রাসেল ভাই খুব ভয় লাগছে। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি সজল, আগে নামটা লিখবেন, অনেকে হায় রাসেল ভাই আমি লিটন মিরপুর থেকে, আরো কিছু দরকার নাই, লিটন তারপরে মিরপুর। আচ্ছা, যাই হোক, দুজন মামা ভাগ্নে দুজন মিলে ছাদের উপরে বসে শুনছেন, সজল তিনি আমাদের সাথে রয়েছেন। আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখেছেন এবং আমাদেরকে এছাড়াও বর্ষা লিখছেন SMS করেছেন। আচ্ছা, আমাকে আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছেন, লাস্ট উইকে আমি বলেছিলাম যে একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা বলার জন্য বলেছেন, আমি ভুলেই গেছিলাম যে ঘটনাটা ঘটেছে। বাট এবং খুবই অদ্ভুত ব্যাপার যে আমার সাথে আমি যখন প্রথম ভূত FM শুরু করি সেটা ছিল 2010, তখন কিছু ঘটনার সম্মুখীন আমি হতাম, বাট ভূত FM করার ফলেই হয়তো আমার ভয় কেটে গেছে, নাকি মানে যেহেতু ওনাদের নিয়ে প্রোগ্রাম করি সেহেতু হয়তো ওনারা আমাকে ডিস্টার্ব করে না, নিজেদের লোক মনে করেন, এরকমও হতে পারে। বাট আমার এই লাস্ট যে বছরটা গেল 2011 এবং 2012 এ পর্যন্ত আমার কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। বাট কয়েকদিন আগে আমি লাস্ট ভূত FM করার কয়েকদিন আগে খুবই স্বাভাবিক একটা ঘটনা, শুনে হয়তো তো মজা লাগবে না, বাট আমি ভয় পেয়েছিলাম কারণ আমি এই ধরনের ঘটনা কেউ পাঠালে হয়তো সিলেক্ট করতাম না আমরা, তারপরেও বলছি। তো আমি বাসায় মোটামুটি সাধারণত যে সময় ফিরি সেটা অনেক রাত হয়ে যায়, তো সেদিন মোটামুটি রাত না, অত বেশি রাত হবে না, আমি মোটামুটি একটু আর্লি ফিরেছিলাম, তখন কয়টা হবে রাত আটটা, এবং আটটার দিকে আটটার সন্ধ্যায় বলবো, রাত বলা ঠিক হবে না। তো যাই হোক ওই সময় ফিরেছিলাম আমি, আমার এটুকু মনে আছে যে তা আমি ফেরার কিছুক্ষণ পরে এশার আজান হচ্ছিল। তো আমি সাধারণত যেটা হয় যে এরকম ইলেকট্রিসিটি না থাকলে আমি ওপরে উঠি না, নিচে ওয়েট করি, এবং বাসার কেউ যদি না থাকে তাহলে ওঠার চেষ্টা করি না আর কি, বাসার কেউ ফিরলে তারপরে তাদের সঙ্গে নিয়ে তারপরে ওপরে ওঠার চেষ্টা করি। তো আমি মোটামুটি সেই প্রতিদিনের মতোই আমি ওপরে উঠলাম, এবং ওপরে উঠে বসলাম, বসার পরে তারপরে আমি জাস্ট ঘরের মধ্যে না বসে, যেহেতু ঘরগুলো আরো বেশি আমার কাছে অনিরাপদ মনে হয়েছিল, আমি আমার ড্রয়িং রুমে বসেছিলাম বেসিক্যালি, এবং যেহেতু ইলেকট্রিসিটি চলছে না, আমি যখন একা থাকতাম তখন সবসময় যেটা করতাম যে আমি সবসময় টেলিভিশন চালিয়ে ঘুমাতাম। তো এখন তো কোনো উপায় নাই আসলে, ইলেকট্রিসিটি নাই, সো আমি কোনো আমি যে কোনো কিছু জ্বালাবো বা কোনো কিছু নিয়ে আসবো ঘর থেকে সে ধরনের কোনো মানে ইচ্ছাও হচ্ছে না, এবং অস্বস্তি বোধ করছিলাম। এই যে অস্বস্তি বোধ আমার হয়নি লাস্ট টু ইয়ার্স, আমার এরকম অস্বস্তি বোধ হয়নি, আমি একা তারপরে অনেকদিন থেকেছি, বাট সেদিন মনে হচ্ছিল যে কোনো একটা ঝামেলা আছে ওই দিনটার মধ্যে, এবং অন্য দিনের মতন সেটা মনে হচ্ছিল না মোটেই। আমার মনে হচ্ছিল যে এই দিনটা সবচাইতে অন্য সবগুলো দিনের থেকে আলাদা। হঠাৎ করে আমি বসে খেয়াল করলাম যে হ্যাঁ একটা সাউন্ড আসছে, বাট সেই সাউন্ডটা ঠিক পরিচিত কোনো সাউন্ড না, যেমন আমি শুনেছি অনেকেই ভূতাপ্রেমে আসেন পুরো শব্দ পায় না, আমারটা ঠিক যেটা হচ্ছে সেকেন্ড যে বেডরুমটা সেই বেডরুমের ভেতর থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসছে যে একজন মানুষ যদি পায়ের গোড়ালি দিয়ে মেঝেতে অনেক জোরে আঘাত করে তাহলে ডুপ ডুপ সাউন্ডটা হবে, এইরকম ধরনের একটা ডুপ ডুপ সাউন্ড হচ্ছিল, এবং তার সাথে ঠিক নুপুর না, তবে মনে হচ্ছিল পায়ে কিছু একটা আছে, সেটা ঠিক নুপুরের সাউন্ড না, কারণ ওই ডুপ করে বলার সাথে সাথেই মানে তার সাথে সাথে ঠিক তালে তাল মিলিয়ে আরেকটা সাউন্ড শোনা যায়। তো আমি দেখলাম যে এটা এরকমও হতে পারে, ভুল হতে পারে, যে হয়তো ওপরের ফ্ল্যাট থেকে আসছে, বা এরকমও হতে পারে যে নিচের ফ্ল্যাট থেকে আসছে, তো সেরকম কোনো ঘটনা হতে পারে হয়তো। তো আমি খুব খেয়াল করলাম, তো দেখলাম যে না বাইরের নিচের থেকে আসছে কিনা, আমি অনেকক্ষণ ধরে নিশ্চিত হওয়ার চেষ্টা করলাম, এবং এরকম অনেক সময় হয়েছে যে নিচে কোনো একটা কিছু হচ্ছে সেটা সাউন্ডের উপরে চলে আসছে, কিন্তু আমি এতখানি নিশ্চয়ই মানে এতখানি নিশ্চয়ই মানে অবুঝ না যে আমি এটা বুঝতে পারবো না সাউন্ডটা কোথা থেকে আসছে। আমি অনেকক্ষণ ধরে নিজেকে বুঝিয়েছি এবং চিন্তা করলাম যে না আমি একদম পুরোপুরি যেটা শুনছি সেটা ঠিক এই ধরনের কিছু না, এটা নিচ থেকে আসছে। আমি খুব ভালো করে খেয়াল করে দেখলাম যে নিচের না, এখন তাহলে পাশের ফ্ল্যাট থেকে আসছে, দেখলাম যে না পাশের ফ্ল্যাট থেকে আসারও কোনো সম্ভাবনা নেই, সেরকম ধরনের সাউন্ড ওখানে হচ্ছে না, এবং সাউন্ডটা খুব আজব মনে হচ্ছে, কেউ গোড়ালি দিয়ে ধুপ ধুপ করে অনবরত, জাস্ট আমার মনে হচ্ছে কেউ আমার ঘরে ওই ঘরটাতে কম্পিউটার আছে, আমার যেটা মনে হচ্ছে যে কম্পিউটারের যে চেয়ারটা আছে, কম্পিউটার টেবিলের সাথে যে চেয়ারটা আছে সেই সেই চেয়ারটাতে কেউ বসে আছে, দুলছে এবং একটু পরপর ধুপ ধুপ সাউন্ড করছে মেঝেতে। আমি তো খুবই মানে বিরক্ত হলাম যে কি ব্যাপার, আমি ভয় পাচ্ছি, তারপরে ওপর থেকে সাউন্ড আসছে কিনা এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করলাম। তো ওপর বা নিচ থেকে আসলে না সাউন্ডের মধ্যে চেঞ্জ আসে, একটা মানুষ খুব সহজেই বুঝতে পারে যে সাউন্ডটা খুব কাছ থেকে আসছে নাকি অনেক দূর থেকে আসছে, কিন্তু আমি ওইটা একেবারে পুরোপুরি আইডেন্টিফাই করতে পারছিলাম যে আমার পাশের রুম থেকে আসছে, এটা এটা বুঝতে আমার কোনো সমস্যা হচ্ছে না যে খুব কাছে জাস্ট একটা দেয়াল এপাশেই। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম যে সাউন্ডটা কমে কিনা, একটু পরে এশার আজান শুরু হলো, আমি একদম হাফ ছেড়ে বাঁচলাম যে যাক আজানের সময় এরকম সমস্যা হবে না, আমি পুরো মানে একদম ধরে নিলাম যে এখন সমস্ত সমস্যা শেষ হয়ে গেছে, সো এখন আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, বাট সেই আজানের সময়ও ঠিক একইভাবে সাউন্ডটা আগের মতো করেই কন্টিনিউ করলো, এবং আমি সেই ধুপ ধুপ আওয়াজটা পেলাম। এটা 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 আমি কখনো এর আগে এই ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি যে কোনো মানুষ বা কোনো কিছু, খুব কিন্তু ভারী না, একদম একজন মানুষ গোড়ালি দিয়ে মেঝেতে আঘাত করলে যেরকম সাউন্ড হবে তার চাইতে বেশিও না তার চাইতে কমও না। এবং আমি তখন আর কি করবো, আজানেও যখন মানে আজান চলছে বা তারপরে যখন সাউন্ড পাচ্ছি তখন তো ভয়ের মানে কারণ ঘটতেই পারে। আমি যেটা করলাম তারপরে পাশে যে ম্যাচ ছিল মোমবাতি জ্বালানো, সেই ম্যাচটা নিয়ে আমি ম্যাচটা জ্বালালাম যে দেখি এইবার নিশ্চয়ই কাজ হয়ে যাবে, যারা আসেন গেস্ট তারা তো বলেন যে আগুন জ্বালালে কাজ হয়ে যায়, একদম ভুয়া কথা, সবসময় হয় না বোধ হয়, মাঝে মাঝে হয়, আমার কাছে আমার সেদিন কোনো কাজ হয়নি এরকম এরকম ধরনের কোনো কাজ হয়নি। আমি তখন যেটা করলাম একটা জিনিসে কাজ হয়েছিল, আমার পাশে আমার ল্যাপটপের ব্যাগটা ছিল, সেখান থেকে ল্যাপটপটা বের করে আমি সেটা সেখানে খুঁজে বের করলাম যে কোন মানে মুভি আছে কিনা, অবশ্যই মুভিটা হইতে হবে এরকম যে মানে খুব গান বাজনাওয়ালা হলে আরো বেশি ভালো হয়। আমি জাস্ট চাচ্ছিলাম যে কনসেন্ট্রেট করতে, একটা জায়গায় কনসেন্ট্রেট করতে এবং অনেক সাউন্ড হোক এরকম কিছু। স্পিকার লাগিয়ে দিলাম ল্যাপটপের সাথে, স্পিকার লাগিয়ে দিয়ে তারপরে ল্যাপটপটা চোখের সামনে ধরে রাখলাম, মাঝে মাঝে ওই সাউন্ডটা শুনছিলাম, সাউন্ডটা ইগনোর করতে শুরু করলাম এবং এক সময় ধীরে 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 আমি মুভি দিকে কনসেন্ট্রেট করতে পারলাম, এর মধ্যে ইলেকট্রিসিটি এসে গেছে। তো এই ছিল ঘটনা। ঘটনাটা হয়তো খুব বেশি মানে ভয় না, বাট আমি সেদিন প্রচন্ড ভয় পেয়েছিলাম। তো আমি জানি না যে কেমন লাগলো, আপনারা নিশ্চয়ই SMS করে জানাবেন। এনিওয়েজ, আমি আসলে বলতে চাচ্ছিলাম না এই জন্য যে আসলে কতটা ভালো লাগবে আমি একেবারে শিওর ছিলাম না। মাসুমের কিন্তু কোনো একটা ঘটনা আছে, তো মাসুম কি এখন বলবে সেই ঘটনাটা নাকি পরে? আচ্ছা, পরে বলতে চাচ্ছে সে। তো আমরা অনেকক্ষণ ধরেই কথা বলছি, অনেকক্ষণ ধরে অনেক ঘটনা শুনছি। আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি স্টেট ইন্টারভিউ ফুটকি। আর SMS পাঠানোর নিয়মটি আরও একবার যাওয়ার আগে বলে যাই, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে, কোথাও যাবেন না। আর আমার ঘটনা যাদের ভালো লাগে নাই তাদেরকে একটা কথা বলি, যে নিজের ঘরের মধ্যে হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি দেখেন যে চেয়ারে কেউ বসে আছে। এবং তিনি লিখেছেন যে আমরা চার ফ্রেন্ড একসাথে লাইট অফ করে স্পিকার দিয়ে শুনছি, এনজয় করছি। এবং তিনি বলছেন যে এয়ারপোর্টে হাজি ক্যাম্পে তারা থাকেন এবং তারা সেখান থেকে আমাদের SMS করেছেন। চিটাগং থেকে আমাদের SMS করেছেন রিকু এবং তিনি বলছেন যে ব্রাদার, আমি আমার অনেক ভালো লাগছে ভূত ফ্যাম শোনা এবং অনেক এনজয় করছি। অনিতে আমাদের SMS করেছেন, ভাইয়া ছাদে একা বসে শুনছি ভালো লাগছে। আসিফ ঢাকা থেকে লিখেছেন যে ইলেকট্রিসিটি ছাড়া লাউড স্পিকারে লাইন কিভাবে দেয়া যায়। মহান আসিফ, আমি আপনাকে বলি যে লাইন দেয়া যায় আপনার, আপনি তারপরে তো আপনার আমার কথা মানে আপনি তো একেবারে আমার যেটা মনে হচ্ছে ভুল ধরার জন্য বসে আছেন, আপনি একটা কাজ করুন, করে একটা কম্পিউটার মার্কেটে চলে যান এবং সেখানে গিয়ে বলুন যে ল্যাপটপে কারেন্ট না থাকলেও কিভাবে স্পিকার কানেক্ট করা যায়। আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি আপনাকে সেখানে আপনি পেয়ে যাবেন মার্কেটে, মার্কেটে সেই খোঁজ খবর পেয়ে যাবেন। এবং আমার কাছ থেকে পাওয়ার চাইতে আপনার মার্কেট থেকে পাওয়া ভালো হবে সেটা। এবং আমার মনে হয় যে আপনার অবশ্যই যাওয়া উচিত, না হলে আপনার মাথা থেকে এটা বের হবে না। এবং আপনি মোটামুটি ভুল ধরতে শুরু করেছেন, সো আমি খুবই মানে অবশ্যই অবশ্যই আপনাকে মানে সাধুবাদ জানাই, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আমার মনে হচ্ছে। হ্যাঁ, যে মাসুম বলছে, মাসুম বলছে যে টেকনোলজি থেকে আপনি অনেক পিছিয়ে আছেন। যাই হোক, আমি শান্তা, মিম, রশ্মি, ঝিলিক, আসমা তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন এবং খুব এনজয় করছেন সেটা বলছেন। এবং তিনি বলছেন যে ঘটনাটা আজব, কোন ঘটনাটা ভাই? আচ্ছা, আমাকে লিখেছেন ফারজানা, লিখেছেন যে লালমাটিয়া মহিলা কলেজ হোস্টেল থেকে এবং তিনি বলছেন প্লিজ ভাইয়া SMS-টা পড়ো, এটা আমার লাস্ট SMS। আচ্ছা, আপনার লাস্ট SMS-টা পড়ে ফেললাম। হ্যারি লিখেছেন, ভাইয়া এটা আমার ফার্স্ট SMS, রাজশাহী SMS কি পড়েন না? রাজশাহী SMS তো পড়ি, আরো বিশ্বাসতার জন্য, আরো বিশ্বাসী মানে আরো আরো বেশি মানে সঠিক উত্তর পাওয়ার জন্য আপনি রাজশাহীবাসীকে জিজ্ঞেস করে ফেলতে পারেন। উপল শান্তিনগর থেকে লিখেছেন, ভাইয়া আমি 2 বছর আগে ছাদ থেকে একবার পড়ে গিয়েছিলাম। আচ্ছা, এবং যে জায়গায় পড়েছিলাম ঠিক সেই জায়গায় বসে এখন ভূত এখন শুনছি, কি চমৎকার। আচ্ছা, মুন্না এবং রীতা তারা লিখেছেন যে, আচ্ছা তারা লিখেছেন মাতুয়াল নাকি, এটা মাতুয়াইল, মাতোয়াইল হবে বোধহয়, মাতোয়াইল থেকে লিখেছেন যে রাসেল ভাইয়া হোয়াটসঅ্যাপ আমি এবং আমার বউ একসাথে ভূত এফএম শুনছি এবং তারা ভূত এফএম অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন এবং তিনি বলছেন যে আমার ঘটনা তার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, প্রশংসা পেয়েছি আমি। কি আশ্চর্য, রিকি গোমেজ আমাকে এসএমএস করেছেন যে ভাই আমি এয়ারপোর্ট রোডে থাকি, এখানে জব করি, আমি অনেক দিনই দেখেছি এই রোডে এক জায়গায় অনেক গাড়ির প্রবলেম হয়। ওকে, আমাকে রুম্পা রুবেল রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন এখন অনেক রাত, মেঘ ঢেকে আছে এবং ইলেকট্রিসিটি নাই, আমরা ছাদে এবং তিনি বলছেন যে এখন ভূত এফএম এর সাথে রয়েছেন, সেটা মনে হয় বোঝাতে চেয়েছেন, পরের কথাগুলো বুঝি নেন। লুবনা বাসাবো থেকে আমাকে লিখেছেন যে ভাইয়া দুই তোমার ঘটনা শুনে অনেক ভয় পেয়েছি। আরে আমি তো প্রশংসা করতে শুরু করেছি। ওকে ফাইন। বৃষ্টি আমাকে লিখেছেন ঢাকা থেকে যে ভাইয়া আমি আমার ছোট বোনের সাথে ভূত এফএম শুনছি, খুবই ভয় লাগছে। আচ্ছা, আমাকে এছাড়াও ফ্র্যাঙ্কেনস্টাইন এসএমএস করেছেন শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে যে আমি মানুষের হাড্ডি নিয়ে শুয়ে আছি আর ভূত এফএম শুনছি, আর বাকি থাকলো না কিছু। শশী ময়মনসিং থেকে লিখেছেন ভাইয়া আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আপনার কিছু হয়নি, আসলে ব্যাপারটা হচ্ছে কিছু একটা যে হয়েছে সেটা বলতে পারলাম, কিছুটা বলার মতো, বাট আমি চাই না যে এরকম ঘটনা ঘটুক, তবে অনেকের সাথে ঘটুক কিন্তু ক্ষতি না হোক সেটা চাই, তাহলে অনেক ঘটনা আমি পাবো আর কি। একদম স্বার্থপরের মতো কথা বলছি। তামান্না গুলশান থেকে লিখেছেন আমি হসপিটালে মাদার ইন ল এর ডিউটি দিচ্ছি আর ভূত এফএম শুনছি আর ভয় পাচ্ছি, দোয়া করি যে আপনার মাদার ইন ল অনেক দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আপনি ভূত এফএমের সঙ্গে আছেন এই অবস্থার মধ্যে। জেনে ভালো লাগলো যে অ্যাটলিস্ট ভূত এফএম আপনার সঙ্গে রয়েছে। আমাকে ডিএম রবিন আমাকে এসএমএস করেছেন, ইয়াসিন এসএমএস করেছেন, আরো অনেকে এসএমএস করেছেন, তবে এই ফাঁকে এসএমএস পড়ার ফাঁকে আমি একটা ঘটনা পড়ে শোনাতে চাই আপনাদেরকে এবং এই ঘটনাটাও বেশ অন্যরকম। লিখছেন আমার নাম মোস্তফা, মিরপুর 14 নম্বরে থাকি, আমি বেশ কয়েকটি ঘটনা জানি, ইতিপূর্বে আমি একটি ঘটনা ভুলক্রমে ভৌতিষ্ঠের কাছে পাঠিয়ে দিই, আমি 2 তারিখ বাংলাদেশ ছেড়ে ইউএন মিশনে যাচ্ছি বলে। আচ্ছা, তিনি হচ্ছে এই জন্য আমাদের এখানে আসতে পারবেন না। আচ্ছা, ঘটনায় আসা যাক। ঘটনাটি আমার হাউস টিউটরের কাছে শোনা। আমার বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত, আমার হাউস টিচার তার বাড়ি ছিল বাগেরহাট এবং বাগেরহাটের অন্তর্গত হেদায়তপুর নামে একটি গ্রামে, ঘটনাটি সেখানকার, তাদের গ্রামে একজন ডাক্তার ছিল, তিনি অত্র গ্রাম সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামে রোগী দেখতেন, তার যথেষ্ট নাম ডাক থাকায় ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল তার এবং তিনি রাত বিরাতে গ্রাম, সে কারণে তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতে যেতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল, একদিন খুবই বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল, রাত তখন 11টা কি 11:30 হবে, ডাক্তারের দরজায় কি যেন করা নাড়িয়ে ডাক্তারকে ডাকছে, ডাক্তার দরজা খুলে দেখলো অপরিচিত একজন লোক, তার শরীর ভেজা, ডাক্তারকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপনি কে, লোকটি বলল আমার বাড়ি অমুক গ্রামে, আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান, এবং আমার মনে হয় এই ঘটনাটা আগে একবার পড়েছিলাম, সো এই ঘটনাটা আমি ভুল করে সিলেক্ট করেছি, সরি আমি সেটা পড়ছি না, আমরা বরং আমাদের গেস্টের কাছে ঘটনায় চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যে প্রথম যে ঘটনা শেয়ার করেছিলেন সেই গেস্ট, এবং তার কাছে আমি চলে যাব এবং তার নেক্সট আরেকটা ঘটনা আছে যেটা খুব ভয়ঙ্কর, একটু কাছে এগিয়ে আসতে হবে মাইক্রোফোনের কাছাকাছি, আপনার নেক্সট ঘটনাটা আপনি বলুন।
সেই ঘটনা সেই বাসায়, আমার মানে ওই বাসাটাই ছিল একটা হন্টেড।
আপনি যে জায়গার ঘটনা বলছিলেন সেটা দেশের বাইরে, লন্ডনের, লন্ডন তো না, ইংল্যান্ডের কোন একটা শহরে,
তখন লন্ডনে ছিল।
আচ্ছা,
লন্ডনের শেষ
তো
এইটা ছিল আর কি, আমার ফ্রেন্ডকে নিয়ে।
আচ্ছা,
একবার মানে একটা পার্টিতে গিয়েছিলাম, ক্যাজুয়াল একটা পার্টিতে আমরা মানে 7 জন একসাথে গিয়েছি, লাইক উইকেন্ড আমরা এনজয় করবো, পার্টিতে গিয়ে লাইক কথা কাটাকাটি হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল, এখন এক পর্যায়ে একজনের সাথে একজন একটু ঝগড়া লেগে যায়। একটা কথা বলে রাখি এখানে, যে দেশের বাইরে মানে যখন বাবা মার থেকে অনেক দূরে থাকে, একটা ছেলে যখন অনেক দূরে থাকে, ফ্রেন্ডরা একটু স্ল্যাং ইউজ করে, বাবা মা নিয়ে স্ল্যাং স্পেশালি ইংল্যান্ডে কেউ সহ্য করে না, তো সেখানে মানে স্ল্যাং ইউজ করেছিল, আমার ফ্রেন্ড বলেছে যে তুমি স্ল্যাং ইউজ করো না, আমার এটা ভালো লাগে না, তারপরে একটু রাগানোর জন্য আরো 2-4 স্ল্যাং ইউজ করেছে, মানে ঝগড়া মানে
ঢাকা দিতে চলে যাচ্ছিল, বড় ভাইরা ছিল সিপাহিতে ছিল, বড় ভাইদের মানে সস করে দিয়েছে। এখন সকাল হয়েছে, সকালবেলা আমাদের কারোই মানে কোনো কাজ ছিল না অথবা কোনো ক্লাসও ছিল না, টোটালি উইকেন্ড। এখন আমরা মানে পাঁচজন একসাথে বাস থেকে বের হয়ে গিয়েছি, বাসায় শুধুমাত্র সেই জন ছিল যে মানে স্ল্যাং খেয়েছিল আর কি।
আচ্ছা,
মানে যে ভিকটিম তো সে ছাড়া বাসায় কেউ ছিল না। এছাড়া আমরা বাসার যারা মেম্বার ছিলাম আমরা সবাই বাইরে ছিলাম, আমার সাথে আমার ওই ফ্রেন্ড ছিল, তারপরে আরো দুইজন ছিল, আমরা সব মিলে পাঁচজন সারাদিন বাইরে ছিলাম।
আচ্ছা,
বিকেলবেলা বাসায় আসি, যখন বাসায় আসি তখন দেখি যে বাসার কোনো কিছুই গোছানো না, সব কিছুই অগোছানো, লাইক কম্পিউটার আপনার মনিটর উল্টার পড়ে আছে, ল্যাপটপ উল্টার পড়ে আছে, আপনার কি বলে ডাইনিং টেবিল সেটা উল্টানো, কোনো কিছু ভাঙা না, জাস্ট মনে হচ্ছে যে দুই তিন ঘন্টা মনে হয় সামথিং কিছু একটা হয়েছে, কোনো কিছুই গোছানো না, কাগজ উল্টানো, সব কিছু উল্টানো, ইভেন বেডশিট বেডে নেই, বালিশ সেটাও সেখানে নেই, বিছানায় নেই, মাটিতে পড়া, ফ্লোরে পড়া, তো সব ঘর খালি, শুধুমাত্র আমার ওই ফ্রেন্ড রাতের বেলার যে ভিকটিম ছিল, আই মিন যে এক্সিডেন্ট হয়ে গেছিল, তো সে তার ঘরে গিয়ে দেখি যে তার ঘরে সে বসা, ব্লিডিং হচ্ছে, মানে তাকে কেউ হিট করেছে। গিয়ে জিজ্ঞেস করলাম যে মাও কি এসে মামা কিছু তোমার কি সমস্যা কি, তো সে কিছুই বলছে না, মানে সে অবাক, শুধু একটা কথা বলছে যে মামা জানো জানি না দুপুরবেলা আসছে আইসা আমার বলতেছে তুই না আমার মারে গালি দিবি, আমার বাবার গালি দিবি, এবার দেখ, মানে যে খুব ভয়ানক একটা চেহারা, চোখগুলি বড় বড়, চোখ লাল, এমন একটা অবস্থা। তা আমি তাকে বললাম যে মামা এটা তো রাতের বেলায় শেষ হয়ে গেছে, এখন তুমি আমি সরি, রাতের বেলা তো তোমার কাছে সরি বলছি, আমাদের বড় ভাই ছিল জিতু ভাই, তো এছাড়া আরো অনেক বড় ভাই ছিল, তো বড় ভাইরা তো সবাই মিটিয়ে দিয়েছে, মামা থাক বাদ দাও। তো সে বলছে যে না তোমার গালি দিতে হবে, নাহলে আমি তোমার হিট করবো, আমি তোমার মারবো, সে বলতেছে দেখ বাদ দে বাদ দে, বলতে বলতে শুধু একটা চর মেরেছে তাকে। এই চরেই তার মানে গালের এক সাইড লাইক খুব দিয়ে যদি মানে কাউকে হিট করা হয়,
ছিঁড়ে দেওয়া হয়
তখন যেই অবস্থা হয় ঠিক সেইভাবে তার পুরো গালটা ছিঁড়ে গেছে আর কি, প্লাস ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা আমার হাতেও লেগেছে। আমি যখন তাকে চেক করতে গিয়েছি যে আসলে কি কি অবস্থা, তার বিছানায় ছিল, তার বালিশে ছিল, ইভেন তার আপনার টি শার্ট, তার জার্সি কোনো জায়গা বাদ ছিল না কি, মোটামুটি একটা অংশ পুরো ব্লিডিং। আর এখন মানে আমি একটু পার্সোনালি ভয় পেয়ে গেছি যে সে তো আমার সাথে, প্লাস আমার সাথে আরো দুইজন ছিল, আমি আমার ওই দুই বন্ধুকে জিজ্ঞেস করতেছি এটা কিভাবে সম্ভব, দেখা তো সে বলতেছে তাদের মারা হয়েছিল, যে মারছে সে তো আমার সাথে সারাদিন আমার সাথে, তা বলতেছে যে এখন এগুলি চিন্তা করো না, এখন পরে ঠিক করো, বিকজ ও তো আমাদের ফ্রেন্ড, সবাই ফ্রেন্ড, তো সে তো তাদের এখানে ব্লিডিং যেতে হচ্ছে, অ্যাম্বুলেন্স কল করতে হবে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পুলিশ ফোন করছো, কারণ বিকজ পুলিশ ফোন করলে, পুলিশ যদি কল করে, পুলিশ যদি আসে তাহলে এটা একটা প্রবলেম হয়ে যাবে, আমাদের যেহেতু ঘরের ব্যাপার আমরা ঘরে সলভ করবো, তো সে বলছে আমি পুলিশ কি কল করবো, অ্যাম্বুলেন্স কি কল করবো, তুমি দেখো ঘরের কি অবস্থা, সে যখন আসছে যাওয়ার সময় সেই ঘর একদম নোংরা করে দিয়ে গেছে। আমি তো পুরো অবাক হয়ে বসে আছি যে বাসায় কেউ আসবে তারপরে ইয়া করবো, তো সে বলছে এই কথা বলার পরে তো আমি চিন্তা করলাম যে অ্যাম্বুলেন্স কল করি, আমি অ্যাম্বুলেন্স কল করলাম, ইংল্যান্ডে আবার একটা প্লাস পয়েন্ট যে উইদিন টু মিনিটস মানে নট মোর দ্যান টু মিনিটস আপনার অ্যাম্বুলেন্স পুলিশ অ্যান্ড ফায়ার ব্রিগেড, আমি সে বললাম যখন আপনি কল করবেন দুই মিনিটের মাঝেই সব চলে আসবে। তো অ্যাম্বুলেন্স যখন মানে আবাসিক এরিয়ার গলির মধ্যে ঢুকছে তো আমি শুনতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স এসেছে, আমার বলছে তুমি বসো অ্যাম্বুলেন্স আসছে, এই কিছু কটন নাও, তুমি একটু ব্লিডিং হচ্ছে এইগুলি একটু ক্লিন করো। তো আমাদের আরেক ফ্রেন্ড শ্যামস বাইরে ছিল, শ্যামসকে আমি বললাম যে তুমি একটু ভিতরে যাও, সে রুমে তো একা, আমি জাস্ট রাসেল ভাই বিলিভ মি আমি জাস্ট রুম থেকে বের হয়েছি, আর ইন দ্য মিনটাইম শ্যামস রুমে ঢুকেছে, ঢুকে শ্যামস তার মানে চিৎকার করে উঠছে ফুয়াত কই তুমি আসো, আমি বললাম কি হবে কি এসে, আমি তো অ্যাম্বুলেন্সে বলে আইসা দেখো, ঘরের মধ্যে ঢুকলাম,
এই যে মানে এটাও চিন্তা করলে আমার ভয় লাগে, ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে দেখি যে আমার যে ফ্রেন্ড মানে যার ব্লিডিং হচ্ছিল সে অজ্ঞান হয়ে আছে, তার ঘর পরিষ্কার। জাস্ট আমি থ্রি সেকেন্ড ফোর সেকেন্ড বিফোর আমি দেখেছিলাম যে ঘরে নোংরা অগোছালো, দেখি যে ঘর ক্লিন, সে মানে অজ্ঞান। ইভেন একটু আগে আপনাকে বলেছিলাম মনে হয় যে আমার হাতে ব্লাড লেগেছিল, আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে কোনো ব্লাড নেই, ওর মুখে কোনো ব্লাড নেই, কোথাও কোনো ব্লাড নেই, ইভেন ওই যে যে ছিঁড়াটা ছিল সেই ছিঁড়াটাও নেই। এই মানে এই জিনিসটা আমার নিজের চোখে দেখা,
আপনার নিজের চোখে একদম,
ইভেন আমার হাতে ইয়া করা, আমি পুরা পরে অ্যাম্বুলেন্স যখন আসলো অ্যাম্বুলেন্সের সাথে একটা ইমার্জেন্সি ডাক্তার আসে, ডক্টর বলছে লোক কোথায়, কার জন্য আসছে, সে কোথায়, তো বলছে যে এরকম এরকম সামথিং লাইক হ্যালুসিনেশন, ফার্স্টে বলেছিলাম যে লাইক প্যারানর্মাল সামথিং লাইক দ্যাট, তো বলছে যে প্যারানর্মাল আর হ্যালুসিনেশন, সো হোয়াট আই ডু, তোমার রোগী কোথায়। তো এখন তাকে যে জবাব দেওয়ার মতন কিছু নেই আমার কাছে, বিকজ আমরা সবাই আবার আমরা চারজন বাসায় আর সে সহ একজন, সে তো অজ্ঞান হয়ে গেছে, আমরা চারজন তো পুরো অবাক। এখন যে ডাক্তার সে আরো ওয়ার্নিং করে গেছে যে নেক্সট টাইম যদি তোমরা এরকম মানে ট্রিপল লাইনে ফোন করে উল্টাপাল্টা কিছু করো দেন আমি কিন্তু শুরু করবো, বলে ডাক্তার চলে গেছে। জিতু ভাইকে ফোন দিলাম, তারপর শাহিন ভাই আছে আর এক বড় ভাই ওনাকে ফোন দিলাম, তারপরে আমার আমি যেখানে মানে পার্ট টাইম জব করতাম আমাদের ম্যানেজার তাকে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, দুই মাস আগে থেকে তো এরকম একটা উল্টাপাল্টা হচ্ছেই, এখন তো দেখা যাচ্ছে যে এটা, তখন চিন্তা করেছিলাম যে মালের ওপর দিয়ে যাচ্ছে যা বাসা ভাড়া,
খাবার কমে যায়,
খাবার কমে যায়, বাসার ভাড়া কম, সেটা একটা ব্যালেন্স করা গেল যে দেখো এদিক দিয়ে কম এদিক দিয়ে একটু বেশি, অ্যাজ ইউজুয়াল ব্যালেন্স, এখন তো জানের ওপর দিয়ে যাচ্ছে। ইভেন একটা কথা বলি, আমার ওই ফ্রেন্ড কিন্তু স্টিল অজ্ঞান, তাকে মানে সজাগ করার মানে সাহস আর আমাদের মধ্যে নেই, বিকজ আমরা নিজেরাই খুব মানে ভয়ের মধ্যে আছি, জাস্ট ওয়েট করছি যে জিতু ভাই কখন আসবে, বিকজ উনি আমাদের বড় ভাই ছিল, আমাদের মানে লাইক গার্ডিয়ান টাইপ।
আচ্ছা,
উনি আমাদের সবকিছুতে উনি থাকে, তো জিতু ভাইকে বললাম যে আপনি, উনি কাজে ছিল, উনি ছুটি নিয়ে চলে আসছে, তো তারপরে জিতু ভাইকে উনি আমাদের বললো যে চলো ওই মসজিদে হুজুরের কাছে, হুজুরের কাছে গেলাম, হুজুর বললো যে আপনারা না দুই মাস আগে আসছেন, দুই মাস আগে আপনাদের বলছি বাসা ছাড়তে, এত দেরি করলেন কেন, এখন বুঝেন তো। তারপরে চিন্তা করলাম যে না বাসা ছেড়ে দিব, আমাদের ল্যান্ডলর্ড যিনি আছেন ওনাকে ফোন করলাম, উনি বললো যে পাকিস্তানি, উনি খুব ভদ্রলোক, উনি বলেছিল আগে যে এরকম আমার বাসাটা হন্টেড আর এটা প্রায় 150 থেকে 200 বছর আগের বাসা, ইভেন গভর্নমেন্ট লিস্টে যে বাসা কোনো মানে আপডেট করতে পারবে না, যা আছে তাই, কাউন্সিল বলে গভর্নমেন্টের যে কাউন্সিল, কাউন্সিল থেকে সেটা লিস্টেড ছিল যে বাসা আপডেট করা যাবে না। তো বাড়িওয়ালাকে ফোন দিলাম, বললাম যে তোমরা বাসা ছেড়ে দিব। আর সন্ধ্যা আমি আগে বলেছি যে সামার টাইমে ইংল্যান্ডে সন্ধ্যা হয় 10টায় আর নর্মাল টাইমে সন্ধ্যা হয় লাইক আপনার কি বলে এটা 4টা 5টায়, তো ওই সময় সামার টাইম ছিল, এরকম 15-10টার সময় সন্ধ্যা যখন হয়েছে তখন আমার ওই ফ্রেন্ডের মানে জ্ঞান ফিরেছে, ইভেন মানে পুরো কাহিনী শোনার পরে জিতু ভাই ভয় পাচ্ছিল শুধু একটা কারণে, যে ইংল্যান্ডে হিটার আছে প্রত্যেকটা বাসায়, আপনাকে একটা ইনফরমেশন দেই যে হিটারগুলি লোহার পাইপের হয়, লোহার পাইপ দিয়ে তারপরে লোহার উপর ইয়া করে ভিতরে পানি থাকে, তো পানিটা হিট হয়ে এটা পুরো ঘরটাকে ওয়ার্ম করে, এইটা কোনোভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব না, একটা ইঞ্চি নড়ানো। আমি দেখেছিলাম আমার, আমি সহ আমরা বাকি তিনজন দেখেছিলাম যে ঘরের তিনটা হিটার মানে একদম মানে এমনভাবে নড়ানো যে এটা কেউ ভেঙেছে, পাইপ ভাঙেনি বাট এটা কেউ নড়িয়ে রেখেছে, সেই নট পসিবল। এইটা শোনার পর জিতু ভাই নিজেও ভয় পেয়েছে, বলছে থাক ও, ও যদি আজকে সারা রাতে না ওঠে সকালবেলা আবার অ্যাম্বুলেন্স কল করে ওরে হাসপাতালে নিয়ে যাবো, বিকজ কি না কি হয়। তা সে অটোমেটিকলি সে সজাগ হয়েছে, সজাগ হয়ে আমার একটা ভাব যে খুব টায়ার্ড, সারাদিন কাজ করেছে, এক্সট্রা জব করেছে, এখন মানে সে ঘুমিয়ে ছিল, খুব তাড়াতাড়ি উঠেছে, এমন একটা ভাব, বাট খুব ফ্রেশ, ফ্রেশ মাইন্ডেড। এই যে এতক্ষণ যে যা কিছু হয়েছে কিছুই তার মনে নেই, তো তাকে জিজ্ঞেস কর, সে জিজ্ঞেস করছে কি ভাই তোরা না বললি যে রাতের বেলা আসবি, এখন দেখি সবাই বাসায় বাবার কি। তো তারপরে জিজ্ঞেস করলাম তুমি লাস্ট টাইম কখন ফোন করছিলাম, তাহলে আমি তো দুপুরবেলা সবারই ফোন করছি, আমি আজকে বাসায়, তোমরা সবাই বাসায় থাকবা কিনা, রান্না করবো কিনা। তো তার জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি হয়েছে,
তুমি ফোন করার পরে কি এসে? ও পরে কি এসে? আমি দুপুর হলে ঘুমাইছি, ঘুম থেকে এই স্বাভাবিক হয়ে উঠলাম। মানে তার কোনো ধারণা নাই
তার মানে কি ঘটনা ঘটেছে সম্পর্কে আর কোনো কিছু তার ইয়ে নাই। ওকে, বুঝতে পেরেছি। এই ছিল আপনার ঘটনা, রাইট? এবং আপনি একটা কথা বলছিলেন যে আপনি অন্য কারো ঘটনা বিশ্বাস করেন না, বাট আপনার সাথে এরকম ঘটনা ঘটে গেছে এবং এখনো পর্যন্ত আপনার অন্যের ঘটনা বিশ্বাস করতে কষ্ট হয়, সেটা বলছিলেন আপনি।
আসলে রাসেল ভাই, আমার জবটাই হলো অবিশ্বাসের জব। আমি বাইং হাউসে জব করি। আমরা মানে যদি কাউকে বিশ্বাস করি তাহলে ঠকতে হবে, তো মানে অনেস্টলি। বাট ভাল লাগে ভূত আসেন। ইভেন রাসেল ভাই, আমি আপনার কাছে দুইটা মিনিট সময় নিব। যারা লিসেনার আছে তাদের বলবো একটা অ্যাসুরেন্স করার জন্য আপনাকে, বিকজ আমি পার্সোনালি যখন আপনার ভূতাসন শুনি ভয় লাগে, খুব ভয় লাগে। ভয় লাগার জন্যই ভূতাসন, যার জন্য আমি ইয়া শুনি। ইভেন আমার মা মানে সবসময় বলে যে তুই কেন শুনিস, আর তুই যখন ভয় পাচ্ছিস কেন শুনিস? আর অনেকের শুনি যে এই সিটটাতে বসে উমুককে থ্যাংকস দেয়, তোমাকে থ্যাংকস দেয়, আর আমি এই সিটে বসে শুধু আপনাকে থ্যাংকস দিই ভাই। ভয় লাগে বিষয় আমি এখানে এসএমএস করতে বলবো। এটা আমি পার্সোনালি মানে আমার একটা অপিনিয়ন যে আপনার অনুষ্ঠানটাকে দুইটার জায়গায় তিনটা করা যায় কিনা, আমরা যারা আছি, আমরা যারা লিসেনার, আমরা সবাই আপনাকে কি এসএমএস করি, এটা সম্ভব কিনা আমাদের তো চাহিদা আছে। আমি শুনতে চাই তিনটা পর্যন্ত।
ওকে,
থ্যাংক ইউ।
ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমি আরো একবার জানিয়ে দিই যে আপনারা শুনছেন সবসময় রেডিও ফুটকে, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আজকের শো যদি কেউ আনফরচুনেটলি মিস করে থাকেন তাহলে আপনি এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে পারেন এবং এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে পারেন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক এয়ারটেলের একের পর এক যে সমস্ত এপিসোডগুলো আছে সেই এপিসোডগুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোডটা আপনি আবারও শুনতে চান সেটা আপনি চাইলেই শুনতে পারবেন। অ্যান্ড ভূত এফএম যে টিউনটা প্লে করা হয় সেই টিউনটা আপনি চাইলেই কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারেন। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে, টিউনের কোড নাম্বারটা মনে রাখতে হবে। আমি খুব আস্তে আস্তে বলি, নাম্বারটা মনে রাখুন। অ্যান্ড কোড ইজ 92125। আপনি মাত্র একটা এসএমএস পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করতে পারেন এবং আপনাকে সেজন্য করতে হবে যেটা, সেটা হচ্ছে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি তারপরে স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকে এসএমএস করেছেন। আমাকে এসএমএস করেছেন টুপু এবং মাদ্রাসা রোড রোড স্টাফ কোয়ার্টার থেকে, এবং আমাকে এসএমএস করেছেন এছাড়াও আখি এবং সাগর, তারা মালাত্রিক ঢাকা থেকে এসএমএস করেছেন। পলাশ গ্যান্ডারিয়া থেকে আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে ইয়াসিন এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে রুশো, বর্ণ, দিয়া, মিরপুর, আচ্ছা মির্জাপুর, মির্জাপুর রাজশাহী থেকে এসএমএস করেছেন। জকি খান ধানমন্ডি থেকে এসএমএস করেছেন এবং তিনি আমাদেরকে শুনছেন সেটা জানিয়েছেন, সরি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে তানভীর এসএমএস করেছেন। তো আমার কাছে একটা সাউন্ড ফাইল রয়েছে যেটা অনেক দূর থেকে এসছে, তো আমি এখন চাচ্ছি যে আপনাদেরকে সেই সাউন্ড ফাইলটা শোনাতে, দেখুন কেমন লাগে সেই সাউন্ড ফাইলটা। এবং মাসুম আপনাদের জন্য সাউন্ড ফাইলটা প্লে করছেন, এত দূরের দূর থেকে সেটা এসছে। আচ্ছা নামটা তিনিই বলুক, তার পরিচয় তিনিই দিন, বাট এত দূর থেকে এসছে তার স্টুডিও তো আসা সম্ভব না। তো আপনারা এরকম দূরে থাকেন তারা কিন্তু ইচ্ছা করলে এরকম সাউন্ড ফাইল তৈরি করে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের অ্যাড্রেস তো জানেনই, ভূত এফএম অ্যাট রেডিও ফুটকি ডট এফএম, এখানে আপনি ইচ্ছা করলে এই ধরনের সাউন্ড ফাইল পাঠিয়ে দিতে পারেন, আমরা শুনি সাউন্ড ফাইলটি।
আমি এশরাত বলছি ইউএসএ থেকে। আমি নেভারাতে থাকি, আমি দুশোটি জায়গায় থাকি, এই সিটিটার নাম মিনো। তো আমি আমার কাহিনীতে শুনবে, কাহিনীটা অ্যাকচুয়ালি লাস্ট মান্থে। তো আমার মা আমার বোনকে একটা গাড়ি কিনে দেয় এবং আমি ডিসাইড করি যে ওই গাড়িটাকে আমরা ঘুরতে যাবো। দেন আমরা একটা স্যাটারডেকে ঠিক করি যে আম্মু ঘর থেকে আসলে আমাদের বন্ধু ছিল, তো আমরা ঘুরতে যাই। আমরা সমস্যা বলতে একটা জায়গা আছে, ওখানে ঘুরতে যাই। ওখানে আমাদের ঘোরা অর্ডি শেষ হয়ে যায়, এই জন্য আমরা ডিসাইড করি যে ক্যালিফোর্নিয়ার দিকে একটা জায়গা আছে, ক্যালিফোর্নিয়া নেভাডা বর্ডার, ক্যালিফোর্নিয়ার মতো একটা জায়গা আছে, ওখানে নকশি শুরু করে ওইখানে আমরা যাবো। তো ঠিক আছে, আমরা ওখান থেকে সমস্যা থেকে ক্যালিফোর্নিয়ার রাস্তাটা রওনা দিল। যাওয়ার সময় রাস্তার পাশে রাত ছেড়ে আমি একটা রাস্তা খেয়াল করি, খুবই সুন্দর দেখতে, তাহলে ও বলছে বলি যে রাস্তাটা ফিরে ওখানে গাড়ি ফিরিয়ে ওই ওই রাস্তাটা যেতে। আমার বোন শুনলো আমার কথা যে ওখানে তারপর আমার ওখানে মানে গাড়িটা থামানো তো মানে রাস্তাটা ঢুকতে ভীষণ মানে মনে হচ্ছিল যে লিডিং টু সাম সর্ট অফ উডস খুবই সুন্দর ছিলেন গাছ টাছ ছিল আর ওই রাস্তা কিছু ঢুকার ঠিক লেফট সাইডে একটা মানে বাসার দিকে লিড করতেছিল বাসাটা খুবই মানে পুরান অ্যান্ড দেখে মনে হচ্ছিল অ্যাবান্ডেন্ট হাউস ইটস লাইক মানে ওই যে মুভি হন্টেড হাউস গুলোর মতো দেখতে পুরো আমরা মানে আমি এরকম বাসা পারি কখনো সামনে সামনে দেখিনি তো আমরা খুব এক্সাইটেড হয়ে ছবি তোলার জন্য আমি বাসাটার সামনে ও আমি বলে রাখা ভালো সেদিন ওয়েদারটা কিন্তু অত ঠান্ডা ছিল না লাইক স্নো পড়ছিল না মানে মোটামুটি এখানে ওয়েদার অনুযায়ী গরমই বলতে পারি রোদ ছিল সকালবেলা দুপুরে তো আমরা গেলাম ওখানে গিয়ে ছবি টবি তুলতে স্টার্ট করলো তো ওখানে বাসার সামনে ভাঙা বেঞ্চ টেঞ্চ দেখছি মানে দেখে মনে হচ্ছিল এত পুরান সে মানে সব এই টাইমের মধ্যে এখানে কেউ কিছু রিপেয়ার করে নেই মানে ভেঙে টেঙে গেছে সব কিছু তো আমরা তারপর ছবিটা তুললাম তো আমার বোন বোনকে আমি বাসার এক্সাক্ট সামনে একটা ছবি তুলে দিতে যাই বাসার মেন গেটের সামনে ওই গেটটার পরে সামনে একটা জায়গা মানে গেটটা দিয়ে ঢুকতে একটা জায়গা তারপর বাসাটা তো ওখানে দেখি ও ওকে ছবি তুলতে আসবো আমার একটু ইচ্ছা করি যে ওর এক্সাক্ট পিছনে একটা ক্রস তো আমি ওকে একটু সত্য বলি আমি তারপর গিয়ে দেখি ওখানে একটা কবর পূজা করা অ্যান্ড ক্রস তো দেখি আমার খুব তখন স্নো পড়া স্টার্ট করে হঠাৎ করে এটা আমার কাছে খুবই বিরাট লাগে যে হঠাৎ করে এই ওয়েদারের মধ্যে হঠাৎ করে কেউ স্নো পড়লো মানে ওই জায়গাটাতে তো আমি বোনকে বলছি যে এখানে একটু গিয়ে হঠাৎ করে স্নো পড়ে কেন ওর বোন বলছে স্নো পড়তে পারে এটা আসব কি আমি না এই টাইমে তারপর হঠাৎ করে একসাথে রোদ উঠছে তো বলে যে না এটা কোনো ব্যাপার না তুমি আসার কিন্তু ওই খবরটা দেখে না আমরা যাতে আমরা ঠিক করে যে আমরা চলে আসবো তোমরা গাড়িতে উঠে বাসে চলে আসি কিন্তু তারপর থেকে যা সমস্যা শুরু হয় আমরা তারপরে বাসে চলে আসলাম তারপরের দিন আমার বোন একা বাসে ছিল লাইক সামনে ছিল তো বিকজ আমি আব্বুর সাথে একটু বাইরে বের হই আম্মু বসে ছিল তো ও একা বাসে ছিল তখন মানে ও আমাকে হঠাৎ করে ফোন দেয় আমি পেছনে গেছিলাম ভাটানতে তখন ওখান থেকে মানে লিভিং রুমের বেড়ানা থেকে একটা আওয়াজ পাই সেখানে আল্লাহ আল্লাহ বলে জিকির করছে একটা হেভি মেল বয় তো খুব ভাতে যায় কিন্তু ওভাবে কে নাকি এই জন্য ও মানে কয়েকবার জিজ্ঞেস করে যে কে ওখানে মানে তার মতো জিজ্ঞেস করা যায় তারপর ওভাবে ও আম্মু বেঁধে চলে আসে তারপর আমি আমি ওর কথাটা শুনলাম কিন্তু আমি স্টেশন আপ করতে গেলাম বাইরে থেকে আসছি যেহেতু ও তো আমি হঠাৎ করে মানে অনেক জোরে দরজা লাগার আওয়াজ পাই আমি দেখতে পাই পেয়ে যাই যে কি হঠাৎ করে কে এই নিয়ে কি হলো তো আমি দৌড়ে আসি এসে আম্মুর রুমে দেখি ও বসে আসে তো আমি ওকে জিজ্ঞেস করি যে হঠাৎ করে দরজা লাগালো কেন মানে লক করে নাকি দরজা থাম করে লেগে গেছে এরকম আওয়াজ তুমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি দরজা লাগিয়ে দিলা কেন এত জোরে তো বলো যে কই দরজা লাগছে আমি তো টেরে পাইনি বাট এত জোরে আওয়াজ আর খেয়াল করে না ইটস ইম্পসিবল আমি আবার স্টেশনে গেলাম ভাতানতে তারপর হঠাৎ করে আবার একই রকম আওয়াজ হয় অনেক জোরে আমি আবার দৌড়ে আসি ওর রুমে এসে ওকে জিজ্ঞেস করি ও একই আনসার দেয় আমি ভাতে যাই তো আমি রুমে বসে থাকি আম্মু আসা পর্যন্ত তো তারপর থেকে তো উঠাবার দেখা হিন্দি শুরু হয় লাইক আমি ওর সাথে ঘুমাই কাজ ও ভয় পেত রাতে একদিন রাতের বেলো মানে ও তারপর থেকে মানে অনেক ভয় পেত তো আমাকে বলেছে উইন্ডোর সাইডে ও কখনো ঘুমাতে চায় না তারপর থেকে বলে নাকি উইন্ডোর সাইডে ঘুমালে ও দুঃস্বপ্ন দেখে মনের সাইডে ঘুমালে দেখে না আমার কাছে প্রভাব লাগে তারপর আমি বিশ্বাস করি আমি উইন্ডোর সাইডে ঘুমাবো দেখি কি হয় কারণ আমার না আগে কোনো লাইফ নেই হতো না তেমন একটা ওয়ালের সাইডে ঘুমালে উইন্ডোর সাইডে ঘুমাই অ্যান্ড আমি উল্টা পাল্টা স্বপ্ন দেখি এরকম অনেক বাজে অবস্থা হয় আম্মু আস্তে আস্তে আজকাল ভয় পায় অ্যান্ড দেন এটা কয়েকদিন আগে হয়েছে আপনাকে মেল করার পরে তারপরে আমি মানে আমার বোন আমি আম্মু আমার সাথে বাইরে ছিলাম অ্যান্ড আমরা মানে বিকালবেলা আমি আর আমার বোন আম্মুকে পিক করতে গেছি ওয়ার্ক থেকে আমরা শীত লেখে গেছি আসতে রাত আপনার বাজে গেছে এসে বাসার মধ্যে ঢুকছি তো আম্মুর বেডরুমে দেখি কি যেন মানে রেড মানুষের পায়ে ছাপ লাল রঙের ফুটপ্রিন্ট না এখন মানে ব্লাড হবে না কারণ আম্মু ওটা বসে লাল বলে ওগুলো হাত দিয়ে ধরে আমি মনে হয় অন্যদিকে ছিল, তো ও মেয়ে ঘুমিয়েছিল দিকে, আমি আম্মুর সাথে অন্যদিকে ছিল। হঠাৎ করে ও ও মনে হয় ঘুমিয়ে এসে ও বললো যে ও ঠিক মনে নেই যে কি ধরনের স্বপ্ন দেখছে, খুব অবাক লাগে। তারপর আমরা ঘুমানোর সময় আমরা ফিল করি যে আমাদের মানে আমরা যে ব্যাংকের দিয়ে ঘুমাই আমি ফিল করি যে আমার পায়ের উপর কি যেন একটা মানে আরেকটা কিছু একটা উঠে ট্রল করে কিছুক্ষণ চলে যায়। দরজা যদি আমরা মানে খোলা রেখে ঘুমাই ঘুম থেকে উঠে দেখছি মানে আমিও আসে না ঘুম থেকে, রাতে বেলা দুটো তিনটার সময় ঘুম ভাঙলে দেখি দরজাটা লাগানো পুরোপুরি, আমি যদি একদম লাগিয়ে ঘুমাই তাহলে মনে হয় যে মানে হালকা খোলা। এই জিনিসগুলো খুব অবাক লাগে, মানে ওই ওই ইনসিডেন্টের পর থেকে এরকম সব আজব জিনিসপত্র হচ্ছে। থ্যাংক ইউ।
শুনছেন সবসময় রেডিও ফুটে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি দেখতে পাচ্ছি যে অনেকে এস এম এস করেছেন, অমি এস এম এস করেছেন, আমাদেরকে ইমরান এস এম এস করেছেন, ছোট ভূত এস এম এস করেছেন। আচ্ছা, অনেকেই বলছেন তিনটা পর্যন্ত চান, যেটা যেটা জন্য এস এম এস চেয়েছেন। আমি জানি যে অনেকেই তিনটা পর্যন্ত চান, তবে এটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করে। কেন বলছি আপনাদের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনারা আসলে এই শোটা পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের উপরে, এই কারণে যে আপনারা এখানে ঘটনা পাঠান, আপনারাই এখানে এসে উপস্থিত হন। সো আমরা অনেক ঘটনার মধ্যে থেকে বেছে বেছে সেরা ঘটনাগুলো আপনাদের কাছে শোনাই, আপনাদেরকে সামনে উপস্থাপন করি, তারপরেও অনেক সময় আপনাদের ভালো লাগে না। তো তাহলে মানে যদি আমরা তিনটা পর্যন্ত বাড়াই তাহলে আমাদের আরো ঘটনা দরকার, আরো লোকজন দরকার, আরো অনেক কিছু দরকার। সো আপনারা যদি ঘটনা বেশি পাঠান তাহলে আমরা সেই ধরনের চিন্তা ভাবনা করে দেখতে পারি, এবং আপনারা আপনাদের লাইফের সেরা ঘটনাটা আমাদের কাছে পাঠিয়ে দিন, তাহলে আমাদের কাজটা আরো অনেক বেশি সহজ হবে। যে ঘটনাগুলো আগে হয়ে গেছে বা অন্য কেউ এসে এখানে শেয়ার করে গেছে বা আমরা পড়ে ফেলেছি, সেই ধরনের অনেক ঘটনা প্রতিদিনই আমরা পাচ্ছি। সেই ধরনের ঘটনাগুলো না পাঠানোটাই ভালো, বিকজ সেই ধরনের ঘটনাগুলো সিলেক্ট হবে না। আবার যে ঘটনা ভালো কোনগুলো সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে আপনাকে যদি এরকম ধরনের ঘটনা, যে ঘটনাটা আপনার ঘটনা, সেরকম ধরনের কোনো ঘটনা যদি আপনাকে কেউ শোনাতো আপনি কতটা আগ্রহ নিয়ে কতটা মনোযোগ দিয়ে সেটা শুনতেন। এভাবে সহজে খুব আপনি আপনার নিজের ঘটনাকে যাচাই বাছাই করে ফেলতে পারেন। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমরা বরং ঘটনায় যাই। এর মধ্যে আমি শুধু বলবো যে আমাদেরকে জুড ফার্মগেট থেকে এস এম এস করেছেন। আচ্ছা, তিনি লিখেছেন যে ভৌত কবে স্টার্ট হবে, আমি তো শুনেছি খুব শীঘ্রই। আসিফ চাপাইনবাবনগর থেকে SMS করেছেন এবং তিনি SMS করেছেন যে তিনি এবং কে কেউ একজন, নামটা পড়তে পাচ্ছি না আমি, একসাথে তারা ভূত এফএম শুনছেন। এছাড়া আমাকে জেনি SMS করেছেন এবং তিনি বলেন তার একটা টেক্সট পড়া হলো না, এই টেক্সট আমি পড়ে ফেলেছি। আমাকে এছাড়াও শাউন এবং তামান্না SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন রবিন, রিঙ্কু, বাপ্পা, তমা, সুমি সহ আরো 8 জন খোলা মাঠে ভূত এফএম শুনছেন তারা। জীবন আমাদেরকে শ্রীপুর থেকে এসএমএস করেছেন, ভাই আমার কাছে একটা ঘটনা আছে, এই ঘটনাটা একেবারে আপনার কাছে রাখা ঠিক হবে না, আপনি ইমেল করে যত দ্রুত সম্ভব আমাদের কাছে পাঠিয়ে দিন। রকস্টার মেহেরি আমাদেরকে মুন্সীগঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনি লিখেছেন যে আই লাইক ভূত এফএম, তিনি এই মুহূর্তে ভূত এফএম শুনছেন। বাবু আমাদেরকে কালিয়াকোট থেকে গাজীপুর থেকে এসএমএস করেছেন, ডাক্তার ভাই আমার এসএমএসটা কোনোভাবেই পড়া যাবে না, না অবশ্যই পড়া যাবে, যে আপনার এসএমএস পড়ে ফেলেছি। আমাকে ইপুগোরাস এসএমএস করেছেন ময়মন সিং থেকে, এবং তিনি বলছেন ভাইয়া ভালো হয় তিনটা পর্যন্ত হলে, ওকে আমরা সেটা তো বললামই, উত্তরটা পেয়ে গেছেন। আর তিনি বলছেন ভাই আপনার কি হেডফোন ছিল না, আমি যে ঘটনাটা বললাম সেখানে আমার হেডফোন ছিল কি ছিল না এটা কি আমাকে খুবই জরুরি। ওকে হেডফোন ডেফিনেটলি ছিল না, দ্যাটস ওয়াই আমি তো স্পিকার কানেক্ট করেছি না। ওকে এনিওয়েজ আমরা চলে যাবো ঘটনায়, তবে তার আগে বলি যে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর এই মুহূর্তে আমাদের আরও একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে ঘটনা শুনবো, আপনার নামটা আরও একবার বলতে হবে এবং তারপরে আপনার ঘটনাটা শুরু করতে হবে।
আমি এখন যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেটা হচ্ছে গ্রেফিয়ারের ঘটনা। এটা আসলে ঘটেছে 1999 সাল কি 98 সালের দিকে, এটা আমার ছোট মাসির সাথে ঘটেছে ঘটনাটা।
আচ্ছা,
তো তো সে ধর্মীয় লাইনে পলায়ন করার জন্য সিস্টার লাইনে গেছিল সিস্টার হওয়ার জন্য। তো মানে মেয়েদের যে ধর্মীয় লাইনে পড়ালেখা হয় এটাকে বলা হয় কনভেন্ট, যেখানে থাকে পড়ালেখা করে আমাদের কনভেন্ট বলা হয় মেয়েদের জন্য, আমাদের ছেলেদের জন্য এটা হচ্ছে সেমিনারি।
আচ্ছা,
তো ওরকম কোন একটা কনভেন্টে আমার মাসি অ্যাডমিট হয়েছিল যে সিস্টার হওয়ার জন্য। তো সে ভর্তি হওয়ার পরে তার পড়ালেখার কিছু চাপ থাকে, সে রাত জেগে পড়ালেখা করে। তো দুই তিন দিন পরে সে দেখে যে পাশে ছিল গ্রেভিয়ার্ড, তার পাশে চার্চ। তো গ্রেভিয়ার্ডে মানে সে রাতের বেলা পড়ালেখা করতে দেখে যে একজন সিস্টার বৃদ্ধা মহিলা সিস্টার, উনি প্রতিদিন প্রতি রাতে আর কি সে গ্রেভিয়ার্ডের যে বড় ক্রুশটা থাকে জেসপেন্ডের সেখানে গিয়ে সে প্রে করে। তো এইটা মাসি দেখে মনে করছে একজল হতেই পারে, রাতের বেলা একটা ভালো একটা পরিবেশ প্রার্থনা করার জন্য প্রে করার জন্য। এটা নর্মাল ভাবে সে আর কোনো চিন্তা ভাবনা না করেই সে নিজের পড়ালেখা মন দিছে। তো আফটার 40 ডেজ সে একদিন আসতে তার কলেজ থেকে, তো এসে দেখে যে তাদের যে কনভেন্টে একটা অনুষ্ঠানে অ্যারেঞ্জ করা হচ্ছে, কোন এক সিস্টারে চল্লিশা হবে। তো সে তার পাশে, তো সে যখন মেন হল রুমে যায়, হল রুমে গিয়ে সে অবাক হয়ে যায়, সেখানে দেখে যে একজন সিস্টারের ছবিতে মালা দিয়ে তাকে মানে মালা দিয়ে রাখা হয়েছে, মানে সে মৃত, সে মারা গেছে। তো সিস্টারটার ছবি দেখে সে অবাক হয়ে যায় এবং সে মানে বলে যে এই মহিলাকেই তো আমি প্রতিদিন রাতে দেখি, বা এই সিস্টারকে আমি দেখি প্রতিদিন রাতে। সে প্রে করে তাকে বলে যে মাসিকে বলে যে এটা আসলে ন্যাচারাল জিনিস, আমরা তো জানি যে মানুষের মৃত্যুর পরে 40 দিন পৃথিবীতে তার আত্মা থাকে, এটা আমরা মানি আমাদের খ্রিস্টান কমিউনিটিতে, মুসলিম কমিউনিটিও হতে মানে জিনিসটা। তো হয়তো সে তার মানে ভালো কাজের জন্য বা ভালো ফল পাওয়ার জন্য সে হয়তো প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময়ে ইয়েসের কাছে প্রে করছে, সে যদি হেভেন যায় এটাই।
এবং আপনার মাসি নিশ্চয়ই সেই ঘটনা ঘটার আগে তাকে কখনো দেখেনি বা তাকে চিনতে
মানে সে দেখেনি, সে যখন অ্যাডমিশন নিছে তখন থেকে তার আগে দুদিন আগে সে মারা গেছে।
আচ্ছা, জানালা খুলে আপনারাও কেউ এরকম দৃশ্য দেখেন তাহলে আপনাদেরও ঠিক এরকমই মানে ভয় লাগবে, মানে প্রচন্ড ভয় লাগবে যে অস্বাভাবিক কোন ঘটনা যদি দেখে ফেলেন হঠাৎ করে, যে এরকম কোন জায়গায় দেখলেন যে বাইরে একজন মহিলা হাঁটাচলা করছে এবং কয়েকদিন পরে কোনো একটা বাসায় দাওয়াত খেতে গিয়ে দেখলেন যে ওই ভদ্রমহিলার ছবি দেখে জানতে পারলেন যে সেই মহিলা আসলে বেঁচে নেই। যাই হোক, আমাদের কাছে এসএমএস পাঠিয়েছেন রজার, এবং রজার আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলেছেন যে ইটস হরিবল, এবং তিনি বলেছেন কিপ ইট আপ। রাজ হাসান আমাদের বংশাল থেকে এসএমএস করেছে। অ্যাকচুয়ালি আমরা সবসময় ভূতের সামনে আপনাদের সামনে আসতে চাই, বাট আমি বারবার করে বলছি যে এই শোটা পুরোপুরি আপনাদের শো, কারণ আপনারাই এসে এখানে উপস্থিত হন, আপনারাই ঘটনা শোনান, আপনারাই ঘটনা পাঠান। তো এটা পুরোপুরি আপনাদের ওপরে। আপনারা যদি সবাই মিলে একসাথে মনে করেন যে ঘটনা পাঠাবো না, তাহলে শো চলবে না। আবার আপনারা যদি মনে করেন যে না ঘটনা পাঠাবো, তাহলে শো চলবে। ব্যাপারটা এরকম, মানে ইটস টোটালি ইয়োর্স। আর আমার যেটা মনে হয় যে ভূত এফএমে যদি ভালো হয় সেটার কৃতিত্ব যেমন আপনাদের, ভূত এফএমে যদি ঘটনা খারাপ লাগে সেটার ব্যস্ততা অবশ্য আমার হওয়া উচিত। যাই হোক, আমাকে নিম্মি এসএমএস করেছেন, নিম্মি ইরিন টঙ্গি থেকে এসএমএস করেছেন। আমাকে রবিউল ইসলাম এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে যে আজকের ঘটনাগুলো ভালো লাগছে। আকাশ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে দুজন অন্ধকার ঘরে ভূত এফএম শুনছি। আমাদেরকে আবির মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন যে ফ্রেন্ডের কাছে ডেট হেরে তিনি বটগাছের নিচে ভূত এফএম শুনছেন, ওকে, এবং তিনি বলছেন যে আই এম ফিলিং ভেরি চিল, ওকে। আমাকে লিয়ানা এসএমএস করেছেন বনশ্রী থেকে যে আমার এসএমএস পড়েন না কেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই আচ্ছা অসাধারণ বলতে চেয়েছেন নাকি, হ্যাঁ, ওকে। আমাদেরকে এছাড়া মুজাহিদ এসএমএস করেছেন, মুজাহিদ ইসলাম, এছাড়া হেলেন বনানি থেকে এসএমএস করেছেন। এছাড়া আরো অনেকেই আমাদের সঙ্গে এসএমএস এ উত্তর দিচ্ছেন আর কথা বলছেন, এবং যারা এসএমএস এখনো পাঠাতে চান তারা এসএমএস পাঠাতে পারেন, লিখে ফেলুন SHOUTS। তার কাছে যাব এবং তিনি তার ঘটনা শোনাবেন। আগে আপনার নামটা বলবেন একটু।
রামপুরা থেকে।
নামটা বলবেন একবার।
আমি সাকিব।
ওকে,
আমি এসেছি রামপুরা থেকে। আমি বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে আছি।
ওকে,
তো আমি আজকে যে স্টোরিটা, মানে আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে এসেছি সেটা লাস্ট 31st ঘটে গিয়েছিল। তো আমার ডিপার্টমেন্টে আমরা 6 জন ফ্রেন্ড, আমি, রাফি, প্রীতম, পৃথিবী আর ইথার, আমরা 5 জন ফ্রেন্ড। আমরা প্ল্যান করি যে ওই 31st আমরা আমাদের এক ফ্রেন্ড রাফি ওর নানির বাড়িতে মানে উদযাপন করব। তো আমরা যে যার প্যারেন্টস থেকে পারমিশন নিয়ে আমরা 31st নাইট উদযাপন করার জন্য নানির বাড়ি যাই। তো প্রথমে বলে রাখি ওর নানির বাড়ির বর্ণনাটা, অনেক বড় একটা বিশাল বড় বাড়ি, 3-তলা বাড়ি। তো বাড়ির সদস্য মাত্র 3 জন, ওর নিচতলায় ওর নানি, ওর খালা এবং ওর একজন খালু থাকে। তো এর আগে শুনেছিলাম ওই বাড়িটা একটু হন্টেড, আরো অনেক এবার আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, সেটা এখানে আমি বলতে এসেছি। তো যখন আমরা ওর নানির বাড়িতে পৌঁছাই, তো ওর নানি আর ওর খালু আমাদেরকে বলেন যে তোমরা কেউ 6 জন, মানে 5 জন আলাদা হয়ে না, তোমরা একসাথে থাকো, আর কারো যদি কোনো প্রয়োজনে কেউ আলাদা হতে চাও তাহলে অ্যাটলিস্ট একজনকে সঙ্গে নিয়ে তারপর আলাদা হবে। তো ওনার কথা মতো আমরা সেটাকে পালন করলাম। তো আমরা উপরে উঠলাম 2তলায়, 2তলার ফ্ল্যাটটা। তো 2তলার ফ্ল্যাটটা অনেক বড়, টোটাল 5টা রুম ওই ফ্ল্যাটটাতে। তো ওই 2তলা উঠার পর যেটা লক্ষ্য করি যে মানে ওই রুমে ঢোকার সাথে সাথে গা ছমছমে একটা অনুভূতি জাগে। তো রাসেল ভাই একটা জিনিস কি, মানে একটা রুমে যদি কেউ একা বসে থাকে, পাশে যদি কেউ হাঁটাহাঁটি করে বা পিছনে কেউ যদি এসে দাঁড়ায়, তাহলে একটা অনুভূতি হয়। তো ওর সেই নানুর বাড়ির সেই 2তলার সেই ফ্ল্যাটটাতে এরকম রুমে একা থাকে, এরকম মনে হয় যে পাশে কেউ হাঁটাচলা করছে বা আশপাশে তাকালে কাউকে আর দেখা যায় না। তো ঠিক সিমিলার এই ধরনের একটা অনুভূতি ওখানে হয়েছিল, যেটা আমার হয়েছিল। আমি যখন প্রথম ঢুকি রুমে ঢুকে ব্যাগ, আমার ক্যামেরা ব্যাগ, ল্যাপটপ এগুলো যখন রাখি, তখন মানে আমার মনে হচ্ছিল যে আশেপাশে বুঝি কেউ হাঁটছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না, আর আমার ফ্রেন্ডসরা তখন নিচে ছিল। তো যাই হোক, আমরা রাত্রিবেলা যখন ডিনার সারি, ডিনার সেরে আমরা পাঁচজন ফ্রেন্ড উপরে উঠি দুইতলায়। তো উঠে আমরা প্ল্যান করি যে আমরা ছাদে গান শুনবো আর ছাদে সবাই মিলে গল্প গুজব করবো, আড্ডা দেবো। তো বড় করি আমরা সবাই সাউন্ড বক্স তারপর ল্যাপটপ এগুলো নিয়ে আমরা ছাদে উঠে যাই আর খাবার দাবার নিয়ে ছাদে উঠি, আমরা খাবো সারা রাত গল্প করবো। তো ছাদে উঠার পর যেটা হয়, তো আমাদের মানে পাঁচজন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড ওর নাম ইথার, তো ওর বাবা মা আসলে ঢাকা থাকে না, ও ঢাকা একা থাকে মেসে। তো ওর বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে আসেনি, তো যার কারণে মানে মিথ্যা কথা বলেছে, ও বলেছে যে ও বাসায় থাকবে এরকম কিছু। তো ওর বাবা ওকে রাতে ফোন দেয়, তখন ও আসলে 12টা বাজেনি, তো ফোন দিয়ে বলে যে তুমি কোথায়, তখন ও বলে যে আবু আমি বাসায়। তো বলে আচ্ছা তুমি যেহেতু বাসায় তাহলে তুমি আমাকে স্কাইপিতে ভিডিও করলো। তো ও তো ছাদে আমাদের সাথে, আমরা সবাই ছাদে, তো বলে যে ভিডিও কল দিতে বলছে, তো আমাদেরকে সেটাও জানায় যে আবু তো আমাকে বলতেছে ভিডিও কল দিতে স্কাইপিতে, এখন আমি কি করব। তখন আমি ওকে বলি ঠিক আছে তুমি দুইতলায় চলে যাও, দুইতলায় গিয়ে একটা খাটে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে তুমি তোমার আব্বুকে স্কাইপি কল দাও, যেন তোমার আব্বু দেখে তুমি বাসায় আছো এরকম কিছু একটা। তো বলে আমার একা একা যেটা ভয় করে আর ওই বাসাটাও কেমন জানি ভয়ানক, তো ওর সাথে আমরা পাঠাই হচ্ছে প্রীতমকে। তো প্রীতম আরও নিচে যায়, তো ওরা নিচে যাওয়ার ঠিক এক দেড় মিনিট পর প্রীতম উঠে আসে। আমরা প্রীতমকে কোনো প্রশ্ন করি না, আমরা গান শুনি আর ফ্রেন্ডসদের সাথে গল্প করি, ফোন করি বিভিন্ন ফ্রেন্ডসদের। তো এরকম প্রায় অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর প্রায় 40 মিনিট সেই যে ইথারের কথা বললাম যে বাবার সাথে কথা বলতে গিয়েছিল, ও আর ফিরে না। তো অলমোস্ট 12টা বেজে গিয়েছে, তো আমি চিন্তা করছি যে আমরা সব ফ্রেন্ড একসাথে এসেছি ইথারের ফাস্ট উদযাপন করার জন্য, কিন্তু একজন এখন নাই, ও নিচে যাই ওকে ডেকে নিয়ে আসি এরকম কিছু বা ও কী করছে ওটা দেখার জন্য। তো আমি যাই একা একা, তো আমি গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে ও একটা সোফার মধ্যে একা একা বসে আছে, মানে মাথা নিচু করে কোনো কথা বলছে না, আমাকে আমাকে দেখেও মানে না দেখার ভান এরকম একটা ব্যাপার। তো আমি ওর সামনে গিয়ে দাঁড়াই, তো ওকে বলি যে ইথার তুমি কি একা একা এখানে বসে আসো, আসো তো আব্বুর সাথে কথা শেষ, ও কোনো কথা বলে না। তো ওকে নিয়ে আমি উপরে উঠে চলে আসি, ওর হাত ধরে টান দিই যে আসো চলো। তো উপরে যাই আমরা সবাই মোটামুটি আনন্দ করি, কিন্তু যেটা দেখা যায় ও সবসময় এক কোনো একা একা বসে থাকে আর অন্য মানুষকে একটা ভাব, ওর ভেতরে মানে কোনো আনন্দ বা এরকম কোনো এনভায়রনমেন্ট ওর ভেতরে দেখাই যায় না। তো এটা দেখে আমরা তখন অবাক হইনি বা এত এতদিকে আমরা লক্ষ্য করিনি। তো মোটামুটি যখন রাত 2টা আড়াইটা বেজে গিয়েছে, তখন আমি চিন্তা করি যে এবার আমাদের মানে ঘরে যাওয়া দরকার, ঘুমানো দরকার, কারণ সকাল সকাল আবার বাসায় ফিরতে হবে। তো সেটা চিন্তা করে আমরা নিচে নেমে যাই দোতলার সেই ফ্ল্যাটটাতে। তো নিচে নামার পরে যেটা হয় সেটা হচ্ছে আমরা এখন ঘুমাতে যাব। তো চিন্তা করি যে এক খাটে তো আমাদের পাঁচজনের জায়গা হবে না, তো চিন্তা করছি যে আমি আর রাফি আমরা হচ্ছে দক্ষিণ সাইডের একটা রুম আছে ওই রুমটাতে আমরা শুব, আর তার পাশে একটা রুম আছে যেটা অন্ধকার থাকে, সবসময় লাইট জ্বালানো থাকে না বা ওই রুমটা সবসময় অফ থাকে, ওই রুমে কেউ থাকে না, ওই রুমে আর কেউ শোয়নি। তো ড্রয়িং রুমের সাথে আরও 2টি রুম আছে, তো ওই 2টি রুমের মধ্যে ওই ইথার পৃথিবী আর প্রীতমকে পাঠানো হয়। তো পৃথিবী আর প্রীতম অলমোস্ট ঘুমিয়ে দেয়, আমি আর রাফি গল্প করতে করতে থাকি আর ইথার ওদের সাথেই থাকে ওদের রুমে, ওদের সাথে প্রীতম আর পৃথিবীর সাথে গিয়ে ঘুমায়। তো আমি আর পৃথিবী আমি আর রাফি গল্প করতে করতে এক পর্যায়ে আমি দেখি যে মানে আমার কেন জানি মনে হয় যে রুমের পিছনে একটা দরজা আছে দক্ষিণ দিকে, দরজাটার পরই করিডর আর করিডরে 2টা বাথরুম, একটা ওয়াশরুম আর একটা টয়লেট। তো আমার কেন জানি মনে হয় যে দরজার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। তো এরকম মনে হওয়ার পর আমি একটু উঠে দরজার দিকে তাকাই, তো তাকানোর পর মনে হচ্ছে যে কে যেন দরজার সামনে থেকে সরে গিয়েছে, বাট আমি এরকম কোনো ছায়া দেখিনি কিংবা কোনো মূর্তি দেখিনি, বাট আমি একটা ওড়না দেখতে পেয়েছি, মানে একটা দরজার সামনে থেকে একটা মানুষ সরে গেলে সাধারণত মানে একটা ওড়না দেখা যায়, এরকম কেউ যদি ওড়না পরে সরে যায় গায়ে ওড়না থাকে সেরকম একটা দেখেছি। তো দেখার পর আমি আসলে একটু ভয় পেয়ে যাই, তখন আর কাউকে আমি কিছু বলি না আর রাফিকেও আমি এটা শেয়ার করি না, আমি তখন চোখ বন্ধ করে ফেলি। তো ঠিক উইদিন 1 মিনিট ইথার আসে আমার কাছে, সে এসে বলে কি যে মানে এই প্রথম ওকে আমি কথা বলতে দেখি, এর আগে ও চুপচাপ। তো ও আমাকে বলে যে আমরা 31st এখানে এসেছি সবাই সেলিব্রেট করতে, তোমরা কেন ঘুমাচ্ছ, চলো আমরা সবাই মজা করি। আমি বলি মজা যা করার সেটা তো ছাদে করেছি, এখন ঘুমাবো। তো বলে না আমি কাউকে ঘুমাইতে দেবো না, আমি সবাইকে ডিস্টার্ব করবো এখন। তো আমি রাফিকে বলি তো ঘুমাইতে দিবে না, চল আমরা আবার গল্প করি, এই ঘুমাইতে দিবে আমি আর সারা রাত। তো আমরা উঠে যাই, তো পৃথিবী আর প্রীতম অলমোস্ট ওরা ঘুমিয়ে গিয়েছে। তো ও গিয়ে পৃথিবী আর প্রীতমকে অনেক ডিস্টার্ব করা শুরু করে আর ওর ভিতরে একটু চাঞ্চল্য ভাব দেখা যায়, মানে অস্বাভাবিক আচরণ, ও এদিক ওদিক দৌড়াদৌড়ি। তো হঠাৎ করে ও কোত্থেকে যেন একটা বড় 800 ml এরোসলের ক্যান নিয়ে আসে, তো ওইটা পুরোটা শেষ করে ফেলে ও সবার গায়ে মেরে, সবার শরীরে মেরে হাত পায়ে মেরে। তো ঘরে এত অ্যারেস্ট হলো আমরা শ্বাস নিতে পারছিলাম না, কিন্তু ওর কিছু হচ্ছিল না। তো এক পর্যায়ে মানে আমাদের মানে যে দুজন ঘুমিয়েছিল প্রীতম, প্রীতম উঠে দাঁড়ায়, উঠে দাঁড়ালে ইথার দৌড় দিয়ে পালিয়ে যায় ওখান থেকে। তো আরেকটা রুমের কথা বলেছিলাম যে রুমটা অন্ধকার থাকে সবসময়, ওই রুমে গিয়ে ইথার দরজা লাগিয়ে দেয়। তো দরজা লাগিয়ে দেওয়ার পর আমরা গিয়ে দরজা অনেকক্ষণ ধাক্কাই, ও খুলে না। দুই মিনিট পর যখন দরজা খুলে তখন দেখি ও স্বাভাবিক দাঁড়িয়ে আছে হাসছে। কিন্তু তখন আমাদের
আমরা বুঝতে পারছি যে উনি অনেক অস্বাভাবিক কাজ করেছিলেন। পরে আপনার পরে যে জিজ্ঞেস করেছিলেন যে আসলে কি হয়েছিল সেই ঘটনাটা আমরা শুনি।
আচ্ছা, তো পরে যখন ওকে মানে জিজ্ঞেস করি আমরা যে সমস্যা কেউ এমন করেছিল কেন, তো তখন ও বলে যে ও যখন ঘরে একা ছিল তখন ও বাথরুমে কল ছাড়ার আওয়াজ পায়। তো কল ছাড়ার আওয়াজ পেলে ও যখন বাথরুমে ঢুকে তখন দেখে যে মেঝেও পরিষ্কার বাট কলও ছাড়া নেই, কিন্তু পেছন থেকে ওকে যেন ওকে কে যেন দু হাত দিয়ে ধাক্কা মারে, ধাক্কা দিলেও বাথরুমে ভেতর গিয়ে পড়ে যায়। আর এরপর থেকে ওর মানে অস্বাভাবিক আচরণ শুরু হয়।
তার মানে মূল ঘটনাটা বাথরুমে ঘটেছিল এবং তারপর থেকে যখন সে বেরিয়ে আসে এবং সে যখন একা ছিল তারপর এরকম অস্বাভাবিক কিছু আচরণ করে। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু SMS পেয়েছি, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। আমাদেরকে রিন্টু অ্যান্ড শুভ্র রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন অনেকদিন পর আমরা দুই ভাই একসাথে SMS করলাম এবং একসাথে তারা ভূত ফেলে শুনছেন। আমিন উত্তরা থেকে SMS করেছেন, তিনি বলছেন রাসুল ভাই দুই মান্থ হলো আমরা মেসেজ SMS করি, আপনি পান কিনা জানি না, আমি যে মুহূর্তে পেয়েছি সেই মুহূর্তে গিয়ে তাদের SMS করে ফেলেছি। ডেভিড আমাকে SMS করে বলছেন যে রাসুল ভাই আমার কেন যেন মনে হয় যে আপনি একজন লিসনার SMS একবারই পড়েন, একটা এপিসোডে সেকেন্ড বার পড়েন না, অনেকের SMS হয়তো প্রথম থেকে পাঠাচ্ছেন এখনো পর্যন্ত পড়তে পারিনি, এরকম হতে পারে। সো এখানে আসলে আমার কিছু করার নেই, আমি শুধু সরি বলতে পারি। আনাস আমাকে SMS করেছেন, ভূতাত্মের প্রশংসা করেছেন। আনু নিশান চিটাগং থেকে SMS করেছেন এবং তিনি বলছেন কতগুলো SMS দিলাম কি পড়লাম, আমি তো পড়ে ফেললাম আপনার SMS। সবুজ এবং তুহিন SMS করেছেন এবং তিনি মানিকগঞ্জ গ্রাম থেকে মানিকগঞ্জ গ্রাম তিল্লি এবং তিনি SMS করেছেন সেইখান থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের SMS করেছেন ডক্টর রাসেল, আজিজ সুপার মার্কেট এবং ভূতের বিল্ডিং তার ওটার নাম তিনি বলছেন আর কি। তিনি বলছেন সেখানে 9th ফ্লোরে শুয়ে জানালা খুলে তিনি আমাদের শুনছেন। আব্দুল রাজ্জাক রায়ের বাজার থেকে লিখেছেন যে ভূতের সময় যদি ভূতেরা সরাসরি এসে প্রোগ্রাম করে বলতো আর তারা কি কর্মকাণ্ড কারখানা করে তাহলে আরো অনেক বেশি ভালো হতো। ওকে, সেই সুযোগটা নাই, তবে কোনো ভূত যদি আমাদের ইমেল পাঠিয়ে দেন তাহলে হয়তো সেই সুযোগ হতে পারে। তানজির আমাদের SMS করেছেন, তানজির সুমায়া এবং ইসরাত মোহাম্মদপুর থেকে, যে আমি গত প্রোগ্রামে 4-5টা SMS করেছিলাম বাট আপনি পড়েননি। ওকে, আজকে পড়েন প্লিজ, আমি আপনার SMS পড়ে ফেলেছি। লাস্টে বাথরুমে যারা যাবেন শৌ শেষ করার পরে তাদের জন্য একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি পড়ে ফেলতে চাই এবং সেই ঘটনাটা আমি যেহেতু হাতেও সময় তেমন নেই আমি পড়ে ফেলি। এটাই শেষ ঘটনা, আশা করছি আপনারা সবাই শুনবেন এবং ভালো লাগবে। আমাদের লিখছেন নুরুল ইসলাম সুজন এবং এটা নুরুল ইসলাম সুজনের ঘটনা, তিনি আজকে এখানে উপস্থিত নেই, গাজীপুর পুবাই থেকে লিখছেন। সেদিন ছিল স্যাটারডে এবং খুব গরম পড়েছিল, কোনো একটি কারণে মায়ের সাথে আমার খুব ঝগড়া হয় এবং আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করি। আমি একাই ঘুমাই, প্রতিদিনের মতো রাত 11টার দিকে ঘুমাতে যাই এবং যথারীতি ঘুমিয়ে পড়ি। বাট খুব রাত হবার পরে শুরু হয় ঘটনাটি, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি যে ফ্যান অফ, বাট আমি ঘুমানোর আগে ফ্যান অন করে ঘুমিয়েছিলাম। আমি বিছানা থেকে নেমে ফ্যান অন করি এবং আবারও ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আবারও গরমের জন্য আমার ঘুম ভেঙে যায়, আমি দেখি যে ফ্যান অফ। আমার খুব রাগ হয়, আমি মনে করেছি যে মা কিংবা বাবা হয়তো এসে ফ্যান অফ করে যাচ্ছেন। আমি কিছু না বলে ফ্যান অন করে আবারও ঘুমাই। থার্ড টাইম ঘুম ভাঙার পর আমি আবারও দেখি ফ্যান অফ। এবার আমি সহ্য করতে না পেরে সরাসরি মা বাবার রুমে গিয়ে চিল্লা চিল্লি শুরু করে দিই, বাট তারা আমাকে অ্যান্সার করে তারা কেউ ফ্যান অফ করেনি। আমি আবার ফ্যান অন করে শুয়ে পড়ি, বাট এবার আমার ঘুম আসে না। আমি বারবার ভাবতে থাকি যে তারা কি আমার সাথে ফাজলামি করছে নাকি অন্য কিছু। 30 মিনিটস পর আমি টয়লেটটা ছিল আমার মা বাবার রুমের মাঝে। আমি বিছানা থেকে টয়লেটের কাছে আসতেই দেখি যে বাবা ঢুকলেন এবং আমি পাশে একটা চেয়ারে বসে ওয়েট করতে থাকি। বাট 20 মিনিটস হবার পরও বাবা যখন বের হলেন না, আমি তখন ঘড়ির দিকে তাকাই এবং দেখি যে 2:47 বাজে তখন ঘড়ির কাটায় ঠিক ঠিক। এবং কিছুক্ষণ পরে টয়লেট থেকে পানির সাউন্ড আসতে থাকে, মনে হলো বাবা গোসল করছে। আমি এটা ভেবে আমি গরমের জন্য হয়তো তিনি আমি এটা ভাবি যে গরমের জন্য হয়তো তিনি গোসল করছেন, আমি আরও কিছুক্ষণ ওয়েট করি। বাট আরও 30 মিনিট যাবার পরও বাবা বের হলেন না। এবার আমি উঠে টয়লেটের দরজা নক করি, বাট দরজাটা খোলা ছিল, তাই আধা হাত ফাঁকা হয়েছিল এবং নিচের দিকে তাকিয়ে দেখি যে কোনো ভেজা কিছু নেই এবং টয়লেটের লাইট অন ছিল তাই দেখা যাচ্ছিল, বাট গোসল করলে ফ্লোরটা ভেজা থাকার কথা। আমি তখন বালতির মধ্যে পানি নড়ার শব্দ পাই, আমি অবাক হই। এবার আরো ঝড়ে ধাক্কা দিই, পুরো দরজা ফাঁকা হবার পর আমি আরো অবাক হয়ে যাই, দেখি একটি বাচ্চা বালতির মধ্যে বসে গোসল করছে, বাট বাবা সেখানে নেই। বাচ্চাটি ছিল খুব সাদা, বাট তার চোখগুলো ছিল রক্তের মতো লাল। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি অনেক চেষ্টা করছিলাম চিৎকার করার এবং সরে যাবার, বাট আমি যেন পুরো অকেজো হয়ে গেছি আর পুতুলের মতো দাঁড়িয়ে আছি, সব দেখছি। তারপর বাচ্চাটি বালতি থেকে লাফ দিয়ে এসে আমার গালে জোরে থাপ্পড় মারে। তারপরে আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফেরার পরে আমি আমার বিছানায় নিজেকে আবিষ্কার করি এবং আমার পাশে আমার মা বাবা, এবং আমার গাল লাল ফুলেছিল আর খুব জ্বর ছিল, গালে কোনো আঙুলের ছাপ ছিল না, কেন তা আমি জানি না। আমাকে তারা সাথে সাথে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি সব বলার পরে তারা কেউ বিশ্বাস করতে চায় না, তারা ধরে নেয় আমি হয়তো ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। আমি কিছুটা সুস্থ হবার পর মাকে সাথে নিয়ে মসজিদের হুজুরের কাছে যাই, বাবা অফিসে ছিলেন সেই সময়, মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। আমি মসজিদের ভেতরে গেলাম এবং হুজুর কে সব বলার পর তিনি বললেন যে সেদিন হয়তো এরকম হতে পারে যে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম এবং সেই সময় সেটা আমাদের তিনি বোঝান যে তোমার মায়ের সাথে যখন তুমি খারাপ বিহেভ করছো তখন হয়তো কোনো জিন তা দেখে এবং জিনটা ভালো প্রকৃতির ছিল বলে সে তোমাকে শাস্তি দিয়েছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। ঘটনাটা এরকমই ঘটেছে হয়তো, কিন্তু আমি আপনাদের যে জন্য শোনালাম যে আজকে যদি হঠাৎ করে বাথরুমে গিয়ে এরকম আবিষ্কার করে আমি এরকম উদ্ভট কোনো দৃশ্য এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে এটা আমি ভাবতেও পারি না আসলে, যে বাথরুমে দরজা খুলে আপনি দেখবেন যে একটা বাচ্চা সে আবার বালতির মধ্যে বসে বসে গোসল করছে বা এরকম কিছু একটা, এরকম কোনো পরিস্থিতি। আমি খুব অবাক হলাম যে আমাদেরকে এই ইমেলটা করেছেন নুরুল ইসলাম সুজন, তিনি আবার সেটা তাকিয়ে রেখেছেন, তারপর চড় খাওয়ার পরে পড়ে গেছেন, জাস্ট বাথরুমের দরজা খুলে এই দৃশ্য দেখার পরে তার ফিট হয়ে পড়ে যাওয়া উচিত ছিল। এনিওয়েজ, আজকে হাতে সময় নেই, আজকে অনেকে যারা অনেকে SMS পাঠিয়েছেন, অনেকের SMS পড়া গেল না, আমি সেজন্য অনেক 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 সরি যে আপনাদের অনেকে SMS পড়ি, শুধু নামগুলো পড়ে দিচ্ছি কিছু কিছু। আমাকে মঞ্জু আগ্রাবাদ থেকে SMS করছেন, রুবেল জেবা আমাদের SMS করছেন মাইমন সিং থেকে, এছাড়া আমাদের খায়রুল পাটুয়াটুলি থেকে SMS করছেন, আমাদেরকে নম্রতা SMS করছেন, মডেল শ্রাবণ আমাদেরকে আজিমপুর থেকে SMS করছেন, ইমরান ইরানি আমাদের নওয়াপাড়া থেকে SMS করেছেন, বাবু আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাকে শরীফ হাসান, SMS করেছেন পাগল ভূত, SMS করেছেন নিম্নি নিশান, তাইফ শরীফ, ইন্দ্রাণী সহ আরো অনেকে। সো অনেকের SMS পড়তে পারলাম না এবং আমি চাইবো যে আগামী সপ্তাহে যেন অনেকেই এরকম আমাদের এখানে SMS তো করবেনই, সেই সাথে আমি অবশ্যই চাইবো যে ইমেলে আপনাদের ঘটনাগুলো পাঠান, সাউন্ড ফাইল পাঠান, যারা আসতে চান তারা তো অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম, সো যারা আসতে চান তারাও আমাদেরকে জানান যে কারা আসতে চান। তো আবারও আগামী সপ্তাহে ভূত FM নিয়ে নতুন অতিথিদের নিয়ে ফিরে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আগেই বলেছিলাম যে আজকের শোটা কতখানি লম্বা করতে পারবো আমি জানি না, কারণ আজকে দুজন গেস্ট নেই, তারপরেও অনেকেই অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনাদের